আসসালামু আলাইকুম, দ্য মুসলিম গ্লাস পডকাস্টের আজকের এপিসোডে আমাদের গেস্ট হচ্ছেন ইফতেখার জামিল। মাননীয় ইফতেখার জামিল, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন?
আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমি হোস্ট হিসেবে আছি তানভীর, আর আমার সাথে আছে জুবের। তো আজকের যে টপিক সেটা বেশ সেন্সিটিভ একটা টপিক, যেটা নিয়ে আমরা মাননীয় ইফতেখার জামিলের সাথে কথা বলবো, সেটা হচ্ছে কওমি সনদ। আই থিঙ্ক এটা নিয়ে প্রথম যে বিতর্কটা সেটা আসছে গত বছর 2017 সালে, যখন গভর্নমেন্ট থেকে এটা বলা হলো যে কওমি মাদ্রাসাগুলো একটা একটা স্ট্যান্ডার্ডাইজেশন করা হবে, যে এটার দাওরা হাদিসটা মাস্টার সমান হবে, সিম্পলি এটা সনদ বা স্বীকৃতি দেওয়া হবে। এই জিনিসটা যখন আলোচনাটা আসলো তখন একটা হিউজ ডিবেট হয়েছিল অনলাইন এবং অফলাইন সব জায়গায়। আর রিসেন্টলি 2018, এটা হচ্ছে অক্টোবর, এখন আবার ডিবেটটা আসছে, বিকজ অ্যাকচুয়ালি এটা গেজেট আই থিঙ্ক প্রকাশ হয়ে যাবে বা হয়ে যাওয়ার কথা। আই থিঙ্ক পুরো বিষয়টা একদম
হয়ে গেছে,
ফাইনালাইজড ফাইনালাইজড হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, তো এখন এইটার ব্যাপারে আমরা কথা বলবো, কারণ এটা নিয়ে আসলে পক্ষে বিপক্ষে অনেকগুলো কথা আসতেছে, অনেকগুলো মত আসতেছে যে আসলে এই সময় এটা গভর্নমেন্ট কেন দিল। একটা হচ্ছে পলিটিক্যাল মোটিভের একটা আলোচনা, একটা হচ্ছে যে আসলে 2013-এর সাথে এটা একটা লিঙ্ক আছে, কারণ বাংলাদেশে বড় বড় পলিটিক্যাল ইভেন্টের যে কোনো কিছু রুট ট্রেস ব্যাক করলে আমরা দেখি 2013 5 মে একটা রিলেশন কম বেশি থাকে। এখানে খুব ক্লিয়ার আমাদের কাছে যে আসলে কওমি মাদ্রাসার ছেলেরা 2013-এর শাহবাগের এগেনস্টে শাপলা চত্বরে আন্দোলন করতে গেছিল, তখন তাদেরকে রাতের বেলা হত্যা করা হয়েছে। আবার 5 ইয়ার্স পর একটা ডিফারেন্ট একটা পিকচার আমরা দেখতেছি। সো এটা কেন, এটা একটা বিষয়। একটা বিষয় হচ্ছে আসলে এই সনদটা আসলে এটা দিয়ে আমাদের অর্জনটা কি, এটা আসলে আমরা কেন চাই, বা এটাতে আমাদের লাভ কি, এটা দিয়ে আমরা আসলে কি কতটুকু যেতে পারবো, মাদ্রাসার ছেলেরা কতটুকু লাভবান হবে, এটা আরেকটা ডিসকাশন, রাইট? তো আমরা ফার্স্ট যে ডিসকাশনটা করব সেটা হচ্ছে আসলে এই এই জাস্ট এই সনদটার ব্যাপারে, যে আসলে এটা এটার ব্যাপারে এটা আমরা আসলে কেন প্রয়োজন। এখানে আমি একটু, আজকের টপিকটা যেহেতু সেন্সিটিভ, তো আমি প্রত্যেকটা টপিকের সাথে আমি একটু যেসব অপোজিং কোশ্চেন গুলো আসে বা যারা এটা সমালোচনা করে তাদের কোশ্চেন গুলো একটু জুড়ে দিব, যেন ইফতেখার ভাই ওইটা মাথায় রেখে অ্যান্সারটা দিতে পারেন। যেমন একটা একটা কথাবার্তা এরকম আসে যে কেন মাদ্রাসা তো এতদিন চলছে সনদ ছাড়া, ব্রিটিশ আমলে তো তোয়াক্কা করে নাই আই থিঙ্ক তখনকার আলেমরা, ওনাদের তখন হয়তো ব্রিটিশ গভর্নমেন্ট চাইলে ওনারা নিত না, বাট এখন কেন ওনারা হঠাৎ করে এত ইন্টারেস্টেড হলেন, এখন কি দরকার হচ্ছে এই সময়টাতে যে ওনারা আসলে সনদটা চাচ্ছেন? আই থিঙ্ক সনদটা ঠিক ওনারা কবে থেকে চাচ্ছেন এই ব্যাপারে আমাদেরকে একটু জানাতে পারেন শেখর ভাই। প্লাস এটা আসলে এই যে পুরো প্রসেসটা, যে অনেক বছর লাগছে, আই থিঙ্ক আই থিঙ্ক এটা মাওলানা আজিজুল হক সাহেব উনি কি ফার্স্ট এটার ব্যাপারে কথা তুলছিলেন না?
জি জি জি।
হ্যাঁ,
আচ্ছা, আমি একটু,
হ্যাঁ, এটা হিস্ট্রি প্লাস, হ্যাঁ, শিওর, প্লিজ। হ্যাঁ,
জি, নাহমাদুহু ওয়াসাল্লু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাটা হচ্ছে যখন সিপাহী বিপ্লবে ব্রিটিশদের সাথে সামরিক ভাবে মুসলমানরা এক ধরনের ব্যর্থ হয় দুনিয়াবী অর্থে, পার্থিব অর্থে, তখন একটা মোটা দাগে একটা প্রশ্ন এবং সংশয় সৃষ্টি হয় যে আমাদের পরবর্তী প্রজন্ম তারা তো আসলে মুসলমানও থাকবে না, অর্থাৎ সামরিক ভাবে আমরা ব্যর্থ হয়েছি, এখন আমরা যদি পরবর্তী প্রজন্মকে মুসলমান বানাইতে না পারি, তারা যদি সাংস্কৃতিক ভাবে এবং আচারগত ভাবে, আচরণগত ভাবে এবং পালনগত ভাবে তারা যদি মুসলমানি শিক্ষা গ্রহণ না করে, তাহলে পরবর্তীতে তারা তো আসলে ব্রিটিশদের মতোই হয়ে যাবে। তো তখন তো আসলে নতুন করে ইসলামী জাগরণ, ইসলাম পরিবর্তনের সম্ভাবনাই থাকবে না। এই পরিস্থিতিতে এই ব্যর্থতা থেকে আসলে দেওবন্দ মাদ্রাসার সৃষ্টি। ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকারের সাথে স্পষ্টভাবে দেওবন্দ মাদ্রাসার বা দেওবন্দি ধারার স্পষ্ট বিরোধিতা ছিল, এর মধ্যে ব্রিটিশরাও কই মাদ্রাসা অথবা দেওবন্দি ধারাকে বৈধ মনে করতো না এবং দেওবন্দি ধারাও ব্রিটিশ সরকারকে বৈধ মনে করতো না। এরপর যখন পাকিস্তান হয়, তখন পাকিস্তানের প্রতিষ্ঠার পিছনে একটা বড় অংশ আলেমদের সমর্থন ছিল, তবে আলেমদের সম্পূর্ণ দিক নির্দেশনায় পাকিস্তান সরকার হয়েছে সেটা বলা যায় না। অর্থাৎ আলেমদের সামনে তখন দুইটা পরিস্থিতি ছিল, যে আমরা কি একটা অমুসলিম রাষ্ট্রের অধীনে থেকে যাব নাকি একটা মুসলিম রাষ্ট্র গঠন করব, যেটার মধ্যে এখনো পর্যন্ত ভবিষ্যতে কি হবে সেটা স্পষ্ট না। তো আলেমরা যখন পাকিস্তান রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয়, তখন আসলে অনেকগুলো প্রশ্ন অস্পষ্ট থেকে গেছিল। এর মধ্যে শিক্ষা ব্যবস্থার সাথে সরকারের কেমন সম্পর্ক হবে, আলেমদের সাথে সরকারের কেমন সম্পর্ক হবে, সেটা পরিপূর্ণভাবে অস্পষ্ট ছিল, খুবই দ্রুত গতিতে ঘটনাগুলো আসলে ঘটে গেছিল। তো এর মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমি উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে তৎকালীন পূর্ব পাকিস্তানে মাওলানা জুফর আহমদ উসমানী থানভীর রহমতুল্লাহ আলীহির বিশেষ সাকরেত এবং বড় আলেম, তৎকালীন বড় আলেম এবং রাজনীতিবিদ, তিনি পূর্ব পাকিস্তানে পাকিস্তানের পতাকা উত্তোলন করেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ এবং ঢাকা আলিয়ায় একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তিনি এই জিনিসটা উপলব্ধি করেন যে সরকারি প্রতিষ্ঠান দিয়ে বা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে তিনি যে ধরনের ইসলাম চর্চা ওই মাদ্রাসা দীর্ঘদিন যাবত করে আসছিল সেটা সম্ভব নয়। তো তিনি তখন সেই পরিস্থিতিতে লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠায় সরাসরি সহযোগিতা করেন এবং অংশগ্রহণ করেন। তো এর মধ্য দিয়ে শুরুতে যে অস্পষ্টতা গুলো ছিল, সংকট গুলো যে ছিল, সেটা কিন্তু একটা দানা বাঁধতে শুরু করে। এবং সেই ক্ষেত্রে নতুন রাষ্ট্রে ধরেন তখন তৎকালীন সময় যারা সেকুলার ছিল তাদের চাওয়া ছিল যে শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণভাবে ইসলামী হবে, সরকারি হবে, রাষ্ট্রকর্তৃক নিয়ন্ত্রিত হবে এবং ধর্মীয় শিক্ষা থাকলে সেটা হবে ঘরে ঘরে হলে হইতে পারে, কিন্তু শিক্ষা কোনো সামাজিক ভাবে অথবা রাষ্ট্র কোনো ধর্ম শিক্ষার প্রণোদনা যোগাবে না। তো এখন সেকুলারদের পয়েন্ট অফ ভিউ ছিল, তাদের বিশ্বভঙ্গি ছিল যে ধর্মকে ধর্ম হিসাবে রাষ্ট্র অথবা সমাজে শিক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠিত করা যাবে না। তো আর অন্যদিকে আলেমদের দৃষ্টিভঙ্গি ছিল যে শিক্ষা ব্যবস্থা টোটালি পরিপূর্ণ হবে সামাজিক হবে, রাষ্ট্রীয় হবে না, কারণ শিক্ষা ব্যবস্থা যদি রাষ্ট্রীয় হয় তখন মানে সরকারি এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপের সুযোগ চলে আসে। এই জন্য কিন্তু ইসলামী যে ইতিহাস, ইসলামী ইতিহাসে কখনোই কিন্তু আইন ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু রাষ্ট্রীয় ছিল না, রাষ্ট্রের নানান ধরনের সাহায্য সহযোগিতা ছিল, নানান ধরনের নিয়ন্ত্রণ ইত্যাদি ছিল, কিন্তু সরাসরি প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় ছিল না, সামাজিক ছিল। এই জন্য ইসলামী ইতিহাসে আমরা দেখি এই জন্য শিক্ষা এবং মানে আইন প্রণয়ন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অথবা চিন্তার স্বাধীনতা অথবা মতামত কিভাবে তৈরি হয়, কনসেপ্ট কিভাবে তৈরি হয়, এটা কি সরকারি হবে, রাষ্ট্রীয় হবে নাকি বেসরকারি হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুতর তর্ক। ইসলামী ইতিহাসে সবসময় শিক্ষা এবং আইন প্রণয়ন এটা কিন্তু বেসরকারি ছিল। যেমন আমি একটা আপনাকে উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরেন কথার কথা, এখন আপনার বাংলাদেশের সংবিধান অথবা যে কোনো একটা বিশেষ আইন নিয়ে আপনার দ্বিমত আছে। ধরেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আপনার দ্বিমত আছে, আপনি সেটা নিয়ে আলোচনা করতে চান, আপনি সেটা আলোচনা করতে পারবেন, কিন্তু আপনি যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে সেটাকে মানে একটা দীর্ঘ প্রসেসের মধ্য দিয়ে সেই আলোচনাটা স্বীকৃত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার জ্ঞানটা, আপনার চর্চাটা, আপনার শিক্ষাটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না এবং সেটা অন্তর্ভুক্ত হবে না। যদিও আপনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা রাষ্ট্রের পুষ্য একটা প্রতিষ্ঠানে আপনি আছেন, তারপরে কিন্তু আপনার চিন্তাটা গৃহীত হবে না। কারণ কি? কারণ হচ্ছে এখন আইন প্রণয়ন এবং শিক্ষাটা একটা রাষ্ট্রীয় প্রসেসে পরিণত হয়েছে। ইসলামী ইতিহাসে কিন্তু এরকম ছিল না, ইসলামী ইতিহাসে আইন প্রণয়ন এবং শিক্ষা দুইটাই ছিল হচ্ছে আপনার সমাজের হাতে। সুতরাং সেই ক্ষেত্রে মানে মানুষের অংশগ্রহণ বা স্বাধীন যে অংশগ্রহণ সেটা অনেক বেশি ছিল। তো যেখান থেকে শুরু, যেখান থেকে আসছি আসলে, তো সেকুলারদের দৃষ্টিভঙ্গি ছিল আইন এবং শিক্ষা সেটা উভয়টাই রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, আলেমদের দৃষ্টিভঙ্গি ছিল যে উভয়টা আসলে সামাজিক ভাবে হবে। কিন্তু পাকিস্তান যখন হয় তখন বিষয়গুলো যেহেতু অস্পষ্ট ছিল এবং আলেমদের একটা আশা ছিল যে আমরা কোনো না কোনো ভাবে একটা মীমাংসা বের করতে পারবো, কিন্তু জুফরানাত উসমানী রহমতুল্লাহ আলহীর দুই প্রতিষ্ঠান এর প্রতি বিরক্তির মধ্য দিয়ে প্রকাশ পায় যে আসলে এই সংকটের আসলে সমাধান হয়নি।
আচ্ছা,
তো এই সংকটের সমাধান না হওয়ার ফলে একটা বিভাজন তৈরি হয়ে যায়, কই মাদ্রাসার একটা আলাদা ধারা তৈরি হয়, পাশাপাশি আপনার
সেকুলার পাবলিক এডুকেশনটা তো চলছে,
সেটার একটা ধারা তৈরি হয়। তো প্রত্যেকেই আসলে দীর্ঘ সময় ধরে প্রত্যেকের চিন্তাই ছিল যে আমরা একটা সময় ইতিহাসের একটা পর্যায়ে হয়তো আমরা আমাদের চিন্তা, আমাদের প্রতিষ্ঠানকে, আমাদের মতামতকে রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত করতে পারবো, কিন্তু গত স্বাধীনতার পাকিস্তান আমলে বলেন অথবা বাংলাদেশে বলেন সেটা আসলে হয়নি। কেউ আসলে সামগ্রিকভাবে নিয়ন্ত্রণ সৃষ্টি করতে পারেনি। এখন কই মাদ্রাসাও যেরকম একটা বাস্তবতা, তেমনিভাবে সেকুলার জেনারেল শিক্ষা ব্যবস্থাও একটা বাস্তবতা।
আচ্ছা, এখন আপনার এই আপনার আপ আনটিল এরশাদের সময় পর্যন্ত কওমি মাদ্রাসা ইন্ডিপেন্ডেন্টলি রান করছে এবং এখনো করতেছে, বাট তখন হচ্ছে এটার স্বীকৃতি দেওয়ার বিষয়টা প্রথমবার আসছে, রাইট?
জি, এখন এখন মানে এখন একটা মৌলিক প্রশ্ন হচ্ছে যে স্বীকৃতির প্রসঙ্গটা কেন আসলো? যদি ধরেন দুই পক্ষ যদি আলাদাভাবে চলতে থাকে এবং দুই পক্ষই যদি এখন কওমি মাদ্রাসা কোনোভাবে সরকারি সাহায্য গ্রহণ করতেছে না, কিন্তু কওমি মাদ্রাসা একটা শক্তিশালী প্রতিষ্ঠান, এটা নিয়ে যেমন কারো দ্বিমত নাই, তেমনি ভাবে জেনারেল শিক্ষা ব্যবস্থাও আসলে শক্তিশালী ভাবে চলতেছে, এটা নিয়েও কারো দ্বিমত নাই, কিন্তু এখন স্বীকৃতির প্রশ্নটা কেন আসতেছে এই পর্যায়ে এসে? এখন আপনি দেখবেন যে আধুনিক রাষ্ট্র কিন্তু একটা কেন্দ্রীয় ব্যবস্থায় চলে, অর্থাৎ সে কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করে। আপনি বিবাহ কয় বছরে করবেন, আপনি জন্মগ্রহণ করলে আপনার সরকারের কাছে জানাইতে হবে যে আমার কিন্তু বাচ্চা হয়েছে, আপনি যখন বিবাহ করবেন তখন কিন্তু আপনার বলতে হবে যে আমার আমি বিবাহ করছি, নাহলে কিন্তু আপনার গ্রেফতারি আশঙ্কা আছে। আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন কিন্তু আপনার মৃত্যুর সনদ লাগে, এমনকি আপনি যদি ব্যবসায় নামেন তখন কিন্তু আপনার মানে একটা ব্যবসায়িক টিন সার্টিফিকেট লাগবে। সুতরাং আধুনিক রাষ্ট্রের মধ্যে কিন্তু সবকিছু সরকারি নিবন্ধন লাগে, আগে কিন্তু এই প্রসেসটা ছিল না, আগে এই প্রসেস একটু ভিন্ন ছিল, ট্যাক্স ইত্যাদির কারণে হয়তো নানান ভাবে নিবন্ধন ছিল, কিন্তু ব্যাপক ভাবে প্রত্যেকটা কিছু এখন তো ধরেন মানে ঢাকায় আমরা যেটা দেখতেছি যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু ভাড়াটি আসলে প্রত্যেকের কিন্তু আপনার নিবন্ধন লাগে, অর্থাৎ কোন বাসায় কে থাকতেছে এটা কিন্তু জানাইতে হয়। এই যে কেন্দ্রীয় ব্যবস্থা, কেন্দ্রীয় আপনার নজরদারি ব্যবস্থা, এটা কিন্তু আগে ছিল না। এখন এই পরিস্থিতিতে কওমি মাদ্রাসা বেশ কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে। সমস্যার মধ্যে ধরেন কয়েকটা কথা, কোন একটা মাদ্রাসা ছাত্র মানে সে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেছে, এটা যদি তো ধরেন মানে সরকারি ভাবে যদি জানতে চাওয়া হয় অথবা সামাজিক ভাবে যখন জানতে চাওয়া হয় যে তোমার শিক্ষাটা কি বা তুমি আসলে ঠিক কি পড়তেছো, তখন আসলে
তুমি যেটা পড়তেছো এটা আসলে ইকুইভ্যালেন্ট কি, এটা কি এসএসসি না এইচএসসি, বা এই যে একটা কোন ইস্যু আছে আই থিং, রাইট?
হ্যাঁ, মানে এইটার এইটার ইস্যু আছে যে এটা সমমান কি, এটা কি আসলে অনেকে এটা বুঝে না। পাশাপাশি হচ্ছে যে তুমি যে আসলে প্রতিষ্ঠান এটা আসলে নিবন্ধনটা কি, এটার আসলে বৈধতাটা কি, মানে এটার বাস্তবতাটা কি? আচ্ছা, তো এখন এই পরিস্থিতিতে কওমি মাদ্রাসার আসলে এক ধরনের মানে রাষ্ট্রীয় নিবন্ধনের সে এটাকে অনেক দিন আগে থেকে মায়না নিচ্ছে, এবং সে মনে করে যে এটা যদি মায়না নেয় তাহলে তার অনেক ধরনের সংকট থেকে সে এই জাতীয় সংকট, অর্থাৎ তার যে একটা পরিচয় রাষ্ট্রীয় ভাবে যে একটা পরিচয় সৃষ্টি হওয়া, সেটা তার মানে পরিচয়হীনতার যে সংকট সেটা থেকে, যেমন ধরনের কথার কথা, এখন কেউ যদি এসে কোনো কওমি মাদ্রাসায় এসে কেউ মানে অবৈধ প্রতিষ্ঠান বলে আক্রমণ করে, কথার কথা আইনি ভাবে কিন্তু কওমি মাদ্রাসা এটাকে বাধা দিতে পারবে, যদিও ধরেন এখন সামাজিক পরিস্থিতির কারণে এটা সম্ভব না, কিন্তু আইনি ভাবে কিন্তু এটা সম্ভব। এই ধরনের বেশ কিছু জটিলতা, বিশেষ করে যারা হচ্ছে আপনার মাদ্রাসা পরিচালনা করেন তারা এর বেশ কিছু সংকটের মুখোমুখি হয়েছে, তো এই সংকটের কারণে তারা দীর্ঘদিন ধরেই স্বীকৃতির প্রতি আগ্রহী হয়ে উঠছে। পাশাপাশি আধুনিক রাষ্ট্রের কিন্তু আপনার ধর্মীয় কিছু প্রতিষ্ঠান আছে, সেখানে আপনি ইসলামিক ফাউন্ডেশনের কথা বলেন, ধর্মীয় শিক্ষকের কথা বলেন, অথবা মানে তার অধীনস্থ যে ইমাম তাদের কথা বলেন, তো এরকম বেশ কিছু ধর্মীয় পদ আছে সরকারের ভিতরে। এখন দেখা যাচ্ছিল দীর্ঘ একটা সময়ে বাংলাদেশে সরকারের অথবা রাষ্ট্রীয় যে ধর্মীয় পদগুলো ছিল সেগুলোতে যারা যাচ্ছিল তাদের একটা বড় অংশ, যেহেতু তারা আলিয়া মাদ্রাসা থেকে আসতেছিল অথবা ভিন্ন একটা ধারা থেকে আসতেছিল, এবং এটা অনেকে মনে করে, আমি যেহেতু একটা ধারার আমি অবস্থান নিচ্ছি না, এবং অনেকে মনে করে যে মানে সেখানের শিক্ষার মান অনেক কম, এবং সেখানে অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে আকিদাগত অথবা আমলি নানান ধরনের সমস্যা থেকে যায়। তখন তখন কওমি মাদ্রাসা থেকে একটা মানে চিন্তা অনেকদিন আগে থেকে দানা বাঁধতেছিল যে আমরা যদি সরকারের সাথে এতটুকু আমাদের সম্পর্ক হয় যে ধর্মীয় যে চাকরিগুলো আছে, ধর্মীয় যে শিক্ষক, ধর্মীয় ইমাম, তো ধর্মীয় যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যদি আমরা যাই, তাহলে অন্তত আমরা মানে সরকারি ভাবে রাষ্ট্রীয় ভাবে একটা যে ধর্ম চাপাই দেওয়ার একটা প্রবণতা সেটা আমরা অন্তত ঠেকাইতে পারবো।
আচ্ছা,
কিন্তু পুরো পরিস্থিতিতে আমি বেফাকের হাফেজুল ইসলাম অথবা হায়াতুল উলিয়া এদের নেতৃবৃন্দের সাথে কথা বলছি, তাদের প্রত্যেকের এই কথার সাথে তারা একমত যে প্রধানত এবং পরিপূর্ণভাবে শিক্ষা ব্যবস্থা, কোন মাসে শিক্ষা ব্যবস্থা এটা বেসরকারি থাকবে, এটা সরকারি হবে না। পাশাপাশি
বিষয়টার ইমপ্লিকেশনটা হচ্ছে এরকম, আমি যদি খুব সংক্ষেপে বলি, সেটা হলো এডুকেশন সিস্টেমটা, এটা কি পড়ানো হবে বা কোন লেভেলে কি পড়ানো হবে বা কি শিখবে, মাদ্রাসার ভিতরে কি হবে না হবে, এটার ব্যাপারে গভর্নমেন্ট কোনো ইন্টারফেয়ার করবে না, বাট এক্সিস্টিং যে সিস্টেমটা কয় মাদ্রাসার আছে সেটাকে গভর্নমেন্ট রিকগনাইজ করবে যে হ্যাঁ এটা এটা ইকুইভ্যালেন্ট টু দিস অ্যান্ড দ্যাট, এবং তুমি এই সার্টিফিকেট নিয়ে অমুক অমুক জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবা বা এটা এটা অ্যাকসেপ্টেড হবে বিষয়টার এরকম, রাইট? আচ্ছা
জি জি জি। এখন মানে তারা মানে আমার কাছে মনে হয় এটা স্পষ্ট করা খুব বেশি জরুরি যে উপরের পর্যায়ে নেতৃত্ব যারা আছেন তাদের বড় অংশ, আমি যাদের সাথে কথা বলছি তারা আমাকে বারবার এই কথা বলছেন যে তারা এই বিষয়ে খুব মানে শক্ত থাকবেন, সবসময় জোরালো থাকবেন যে শিক্ষা ব্যবস্থা সরকারি হবে না, সরকারি শিক্ষা ব্যবস্থায় যে আমার কোন চ্যাপ্টার আমি কি পড়াবো। যেমন ধরেন আপনারা জানেন যে আলিয়া মাদ্রাসায় কোন কোন চ্যাপ্টার বাদ দেওয়া অথবা সংযুক্ত করা, কোন চ্যাপ্টারে কি পড়াইতে হবে, এই দিক নির্দেশনা ইত্যাদি ইত্যাদি কিন্তু নানান ধরনের হস্তক্ষেপ হচ্ছে। তো কবি মাদ্রাসা, জি জি জি, তো কবি মাদ্রাসা কখনো এই বিষয়টা মেনে নিবে না। পাশাপাশি হচ্ছে কবি মাদ্রাসা জব সেক্টরটা প্রধানত বেসরকারি থাকবে, যদিও ওই যে সরকার ধর্মীয় শিক্ষক, ধর্মীয় ইমাম এই জাতীয় কিছু কিছু ক্ষেত্রে মানে হয়তো চাকরির ক্ষেত্র সৃষ্টি হবে এবং কবি মাদ্রাসার সুযোগ দিবে, কিন্তু একটা এর বাইরে যে সমস্ত সরকারি চাকরি আছে সেই সমস্ত সরকারি চাকরির জন্য কবি মাদ্রাসার সার্টিফিকেট ব্যবহার করা যাবে না। কারণ হচ্ছে আপনার যদি শিক্ষা ব্যবস্থায় যদি আপনার হস্তক্ষেপের সুযোগ থাকে অথবা আপনার জব সেক্টর যদি কোন জায়গায় যাইতে হয়, ধরুন আপনার নির্দিষ্ট একটা জব সেক্টর সেখানে শর্ত থাকবে এবং সেই শর্ত অনুযায়ী আপনার আসলে পাল্টাইতে হবে, শিক্ষা ব্যবস্থা পাল্টাইতে। আপনি জানেন যে যখন আলিয়া মাদ্রাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, পারবে কি পারবে না এইসব নিয়ে তর্ক সৃষ্টি হচ্ছিল, তখন আলিয়া মাদ্রাসায় কিন্তু তার মানে সিলেবাস চেঞ্জ করতে বাধ্য হয়েছে। সুতরাং কই মাদ্রাসা এই দুই জায়গায় সবসময় ক্লিয়ার থাকবে যে শিক্ষা ব্যবস্থায় বেসরকারি থাকবে এবং জব সেক্টর প্রধানত বেসরকারি থাকবে।
আচ্ছা আচ্ছা, আমি এই টপিকে একটা ছোট্ট প্রশ্ন করি, সেটা সংক্ষেপে অ্যান্সার দিয়ে আমরা নেক্সট ইনশাল্লাহ আরেকটা টপিকে যাব। সেটা হচ্ছে আপনার এরকম একটা কথা আসছে যে আসলে এই যে দিল আপনার যে সমমানটা দিল সেটা হচ্ছে দারুল হাদিস মাস্টার সমান দিছে, বাট এটা আসলে অনেকে বলছে কি কোন কাজে আসবে না, কারণ হচ্ছে নিচের লেভেলের গুলা আসলে ইকুইভ্যালেন্স এটাকে ডিফাইন করা হয় নাই। মনে করেন যে আপনার এসএসসি লেভেল না এইচএসসি লেভেল বা গ্রাজুয়েশন লেভেল এই জিনিসগুলো যদি ইয়ে করা না হয় তাহলে আসলে অনেক ক্ষেত্রে জবে সমস্যা হবে, কারণ অনেক সময় জবে বলা হয়, জিজ্ঞেস করা হয় যে তোমার আসলে এসএসসি রেজাল্ট কি ছিল বা এসএসসি বা সমমান বা এইচএসসি দেওয়া সমমান রেজাল্ট কি ছিল, তো শুধুমাত্র মাস্টার্স লেভেলের এটা দিয়ে এটা আসলে কোনো কাজ আসবে না এটা অনেকে বলতেছে। এটা আপনার কাছে কি মনে হয়, এটা কি আসলে ইন মানে রিয়েলিটি এটা কি আসলে অকার্যকর হয়ে যেতে পারে?
আসলে মানে নেওয়াই তো হয়েছে এই হিসাবে, আপনার যদি ধরেন কথার কথা যদি এসএসসি এইচএসসি মান চলে আসে তখন কবি মাদ্রাসা থেকে তো শিফট করবে ছাত্ররা। যদি এরকম হয় ধরেন কথার কথা কবি মাদ্রাসা যদিও সবাই একটা আবেগ নিয়ে আসে এবং নানান ধরনের পিতামাতা অথবা তার একটা নির্দিষ্ট আশা থেকে আসে, কিন্তু ধরেন মানে দুনিয়াবি লোভ থেকে তো মুক্ত হওয়া কঠিন। সুতরাং একটা ছেলে ধরেন কবি মাদ্রাসা মাঝামাঝি পর্যন্ত পড়লো, তারপর সে এসএসসির মান পেয়ে সে ভিন্ন দিকে শিফট করলো। তো এখন মাঝখানের পর্যায় গুলোতে যদি এখনই এইভাবে খুলে দেওয়া হয় তাহলে একটা বিপর্যয় সৃষ্টি হবে, সেটা তো আসলে ক্লিয়ার। সুতরাং এটা যে আসলে অকার্যকারিতা সেটা আসলে একটা মানে একটা হ্যাঁ এটা একটা তার কৌশলের অংশ, কিন্তু ভবিষ্যতে সেটা নানা ধরনের ভাগ বিভাজন হবে এবং তখন আসলে বলা যাবে যে আসলে তারা যে বলতেছেন অর্থাৎ নেতৃত্বে যে বলতেছেন এটা বেসরকারি রাখবেন এবং জব সেক্টরটা প্রধানত বেসরকারি থাকবে, সেটা আসলে তারা কতটুকু পালন করতে পারবেন সেটা ভবিষ্যৎ বলে দেবে। তবে এখনো পর্যন্ত যে অবস্থায় আছে সেই ক্ষেত্রে মনে হয় যে তারা মানে তাদের কথা রাখতেছেন, অর্থাৎ মানে স্বীকৃতির যে সনদটা দিচ্ছে সেখানেও আসলে আমি প্রত্যেকটা সনদের ধারাগুলো পড়ছি, প্রত্যেক প্রসেস যখন হচ্ছিল প্রত্যেকবারে আমি যোগাযোগ রাখতেছিলাম, তো প্রত্যেকবারই আমি দেখছি যে আসলে মানে হস্তক্ষেপের সুযোগ এখনো পর্যন্ত আইনি ভাবে নাই। তো তারা আমি মনে করি যে এখনো পর্যন্ত তাদেরকে সরাসরি দোষারোপ করার সনদের ক্ষেত্রে সুযোগ নাই। তবে পাশাপাশি আমরা কি এই টপিকে আরেকটু কথা বলতে পারি?
হ্যাঁ শিওর শিওর। হ্যাঁ,
এক্ষেত্রে আসলে আরো বেশ কিছু সংকট তৈরি হয়েছে, যে সংকট গুলোর কারণে কবি মাদ্রাসা স্বীকৃতির দিকে আগ্রহী হয়েছে। এটা হয়তো কেউ বলবে না স্পষ্ট করে, কিন্তু আমার কাছে মনে হয় সেটা বলা উচিত। সেটা হচ্ছে যে মানে আধুনিক যে উৎপাদন ব্যবস্থা সেখানে কিন্তু একটা ছেলে শিক্ষা ব্যবস্থা শিক্ষা শেষ করার পরে সে কি করবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আপনি বলতেছেন আমি আল্লাহর মানে রাজি খুশি আল্লাহ রাসূল রাজি খুশির জন্য পড়তেছি, এটা আপনি কই মাদ্রাসা যে কাউকে জিজ্ঞাসা করবে তুমি কেন পড়তেছো, সে বললো যে আমার চাকরির কোনো উদ্দেশ্য নেই আমি আল্লাহ রাসূলের রাজি খুশির জন্য পড়তেছি, এটা একটা বড় প্রশ্ন হচ্ছে যে সে রাজি খুশিটা কিভাবে করবে। এটা সবার মনে প্রশ্ন, এই প্রশ্ন আসে না, কিন্তু অনেকের মনে কিন্তু এই প্রশ্ন আসতেছে এবং আধুনিক কালের আগে জব সেক্টর, সেবা খাত, প্রথম খাত, এই মানে বিশাল ভাবে এই বিস্তৃতি ঘটার পূর্বে এই যে প্রশ্নগুলো কিন্তু আসে নাই। এখন কওমি মাদ্রাসার যে পরিমাণ প্রত্যেক বছর 20-25 হাজার ছেলে পারে করছে, এর মধ্যে আসলে এটা পরিসংখ্যান যদি বিস্তারিত দেখানো যেত, তাহলে দেখানো মানে বিস্তারিত হিসাব করে বলা যেত, এর মধ্যে ধরেন মানে যদি 5 ভাগের 1 ভাগ হয়তো 1/5 অংশ হচ্ছে সরাসরি ধর্মীয় খাতে সরাসরি ভাবে দরকার, বাকিদের আসলে সরাসরি ধর্মীয় খাতে দরকার নাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতিতে কোইমাসের ভিতরেও একটা এই ধরনের প্রবণতা সৃষ্টি হচ্ছে যে ছেলেরা ধর্মীয় মৌলিক শিক্ষাটা গ্রহণ করে বাইরে চলে যায়, একটা অংশ, সবাই না, একটা অংশ বাইরে চলে যায়, কারণ আমি তো তাকে কর্মক্ষেত্র সৃষ্টি করতে পারতেছি না, অথচ তার তো আসলে দুনিয়াতে বেঁচে থাকতে হবে, তার তো আসলে মানে কাজ করে বেঁচে থাকতে হবে। তো এই ধরনের প্রবণতা ছিল, এটা আসলে এখন অনেকে স্বীকার করবেন না, কিন্তু এটাও একটা বাস্তবতা যে মানে এরপরে কয় মাসে আরেকটাও কয় মাসে একটা বড় ধরনের ইচ্ছা, সেটা হচ্ছে যে সেকুলার শিক্ষা ব্যবস্থায় যেহেতু মানে ইসলামী শিক্ষা নাই বললেই চলে, বা আলিয়া মাদ্রাসায় পড়েন অথবা মানে স্কুল জেনারেল ব্যবস্থা বলে, সেখানে কিন্তু সেখানে কিন্তু ধর্ম যে বই আছে সেটা কিন্তু আসলে ভালো বই, কিন্তু পরিবেশ এবং শিক্ষক না থাকার কারণে হচ্ছে সমস্যাটা সৃষ্টি হচ্ছে, এটা আমাদের হয়তো ক্লিয়ার থাকা উচিত। তো এখন কয় মাসে আরেকটাই হচ্ছে যে এখন মানে আরো বেশি সংখ্যক ছেলে কয় মাসে ভর্তি হোক, তাতে ধরেন 4-5 বছর পরে ছেলেটা ভিন্ন ধারা চলে যাক, জেনারেল লাইনে পড়ুক, কিন্তু একটা ছেলে যখন 4-5টা বছর, আপনি কি মনে করেন একটা ছেলে যখন 4-5টা বছর কোই মাদ্রাসার পরিবেশে থাকে, সে যখন মানে নামাজের টাইমে তার নামাজে যাইতে হচ্ছে, তার 24 ঘন্টা এখানে নিয়ন্ত্রিত সে থাকতে বাধ্য হচ্ছে, তার অলরেডি একটা মাইন্ড চেঞ্জ আসে। এই জন্য কোই মাদ্রাসা থেকে যদিও এখন অনেক গুমরাহি ইত্যাদি সৃষ্টি হচ্ছে, কিন্তু টোটাল আপনি যদি হিসাব করবেন, বিবেচনা করেন, তাহলে দেখবেন যে দিনদারের
ওভারঅল এটা ভালো,
জি জি, একটা দিনদারের একটা বা দিনের প্রতি একটা আবেগ, একটা মানে থাইকা যায় আসলে,
কারণ হচ্ছে ডেফিনেটলি এটা তো থাকবে, কারণ এটা আপব্রিংইং টাই পুরোটা আসলে ইসলামিক ইয়ার এনভায়রনমেন্টের প্রেসে, আর এভরিওয়ান আমরা অ্যাকসেপ্ট করি না যে আসলে ভালো হবে, দে সব সব জায়গায় খারাপ মানুষ আছে, তো এটা থাকবে, আমরা এটা নিয়ে প্রবলেম নেই। হ্যাঁ,
এটা বল তো কোমি মাদ্রাসার
বাংলাদেশে এখন ইসলামকে আসলে রিপ্রেজেন্ট করতেছে আসলে মূলধারার যে ইসলাম আমরা বলি, বা এটা আসলে কোমি মাদ্রাসা থেকেই জিনিসটা আসে আর কি,
জি জি,
ওই জায়গা থেকে আসলে একটা বেশি কারো দ্বিমত নাই যে কওমি মাদ্রাসার মধ্যে মোটামুটি যে অবস্থানটা এখনো পর্যন্ত আছে সেটা একটা লেভেলে জোরালো ভাবে সমাজে অবস্থান করতেছে,
জি জি। এটা তো এখানে এখানে এখন তাদের চাওয়াটা হচ্ছে যে এখন যে পরিমাণে ছেলে আসতেছে, ছেলেরা যেমন ধরেন মানে অনেক অভিভাবক আমাদের পরিচিত, আমি আমি এটা বলি সেটা হচ্ছে যে আমরা 3 ভাই বোন, প্রত্যেকে হাফেজ এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকে মাওলানা, তো দেখা যাচ্ছে যে আমরা যেই বাড়িগুলোতে ছিলাম প্রত্যেক বাড়িতে দেখা যায় যে পরবর্তীতে আমাদেরকে দেখে অন্তত ধরেন প্রত্যেকটা বাড়ি থেকে আগে যে বাসায় ছিলাম সেখানে সম্ভবত 4-5 জন মাদ্রাসায় গেছে, আর এখন যে বাসায় আছে সেখানে আমি এখন নিশ্চিত মানে গুনে বলতে পারতেছি না, কিন্তু এখান থেকেও আমরা 2-3 বছর হয়েছে আসছি এখানে, এখান থেকেও 4-5 জন এখন অলরেডি এই বাসা থেকে মাদ্রাসায় পড়া শুরু করছে, তো অনেকে কিন্তু আসলে মাদ্রাসায় পড়তে চায় এবং বর্তমান পরিস্থিতি বিশেষ করে
এখন শুধু অনেকে, আপনার একটা সময় ছিল আসলে শুধুমাত্র যাদের যারা আসলে ফিনান্সিয়ালি ইয়ে না তাদের মধ্যে থেকে মেনলি যাইতো, বাট এখন কিন্তু সেকুলার এডুকেশনের মধ্যে যারা পড়াশোনা করছে যাদের অবস্থা ভালো তারাও জাস্ট বিকজ অফ ইসলাম বা পাবলিক এডুকেশন গুলো যে পূরণ করার পরে এনভায়রনমেন্ট ওগুলো থেকে সেভ করার জন্য বাচ্চাকে এখন কম মাদ্রাসা থেকে
মাদ্রাসামুখী।
বাকি আমি আমি আপনাকে আরেকটা পরিসংখ্যান দিই, এই পরিসংখ্যানটা জানা জরুরি, সেটা হচ্ছে যে গত বছর না এবছরের শুরুর দিকে যাত্রাবাড়ির দিকে একটা তারা প্রতিষ্ঠান করবে, তো তারা আমার কাছে আসছেন যে আমরা একটা প্রতিষ্ঠান করতে চাই, এখন আপনি বলেন কি করা যায়। তো তবে তারা তখন সেই সময় একটা পরিসংখ্যান নিয়ে আসলো যে তারা 95 যাদের সাথে যে শিক্ষক যে অভিভাবকদের সাথে কথা বলছে 95 ভাগ বলছে যে তারা ধর্মীয় শিক্ষা চায় কিন্তু তারা মাদ্রাসা চায় না। কেন চায় না, কারণ হচ্ছে যে কারণ মাদ্রাসা ছেলেটা যখন পড়বে তো পরবর্তীতে তারা কি করবে,
মানে ওটা হচ্ছে আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে ইস্যুটা কি মাদ্রাসার সাথে অ্যালার্জি নাকি আসলে আপনার ওরা ওরা এখানে
মাদ্রাসা কিন্তু ভালোবাসে,
ওয়ারিড ফিল করে যে মাদ্রাসায় পড়বে ছেলে ভালো কথা কিন্তু এরপরে কি করবে,
এই এক্স্যাক্টলি এটা এর পয়েন্টটা ইস্যু আমার কাছে যেটা মনে হয়,
হ্যাঁ এটা
আপনি কর্মক্ষেত্রে যখন যাই তখন তো আসলে একটা লেভেলে আপনার ওই শিক্ষাটার অ্যাপ্লিকেশনটা থাকেও না, আবার অনেক সময় আসলে সুযোগও থাকে না। এই জিনিসটার কারণে আসলে অভিভাবক বেশি চিন্তিত থাকে যে আসলে আমি সবাই আসলে তার প্রত্যেকের ছেলে মেয়েকে ভালো অবস্থানে একটা দেখতে চাই, ওই জিনিসটা মানুষজন আসলে ওই জায়গাটা ভয় পায় বেশি। আর এমনি এক লেভেলে অনেকে তো অ্যালার্জি আছে, সেটা
ওটা সেক্টর
না, অ্যালার্জি না এখানে হচ্ছে যে আপনার একটা তো মানে স্বাভাবিকভাবে যেটা হয়, এখন আমি ট্রেন্ডের কথা বলি যে এখন কারা আসলে কোন মধ্যে আসতেছে। সাধারণভাবে যারা হচ্ছে ধরেন তার বাবা হয়তো কৈমাসে পড়ছে, এদের অধিকাংশ ছেলেই অথবা ধরুন ভাই বড় ভাই কৈমাসে পড়ছে, এদের একটা বড় অংশ কৈমাসে আসে। আর পাশাপাশি হচ্ছে ঢাকা শহরে আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে মোটামুটি যদি অবস্থা সম্পন্ন হয়, মনে করে যে ছেলে মাদ্রাসায় পড়লো, শিক্ষা শিক্ষিত হোক, পরে আমি তারে ব্যবসায় ঢুকে যাবে অথবা আমি তারে পরে একটা ব্যবস্থা করে দিব, এই ধরনের একটা ট্রেন্ডও চালু হচ্ছে। এখন এখন কৈমাদেশের একটা এটা স্পষ্ট করে কেউ বলবে না, কিন্তু আমার কাছে আমি টোটালি মাইন্ডসেটে যেটা বুঝি যে যারা পরিচালক তাদের মধ্যে এই চিন্তাটাও আছে। এবং আমি একজনের নাম বলি যে মাওলানা মামুনুল হক সাহেব, আপনারা হয়তো তাকে চিনেন, তো তিনি তার সাথে আমার হয়তো 5-6 মাস আগে একটা কথা হয়েছিল। তিনি আমাকে বলতেছিলেন যে আমাদের এখন ধর্মী স্কুল খোলা দরকার বা কমি স্কুল করা দরকার। তো কমি স্কুলের মানে কি, যে এখানে কৈমাদেশের বেসিক শিক্ষা গুলো থাকবে, পরবর্তীতে ছেলেটা জেনারেল লাইনে চলে যাবে। তো স্বীকৃতির পিছনে এটাও একটা উদ্দেশ্য যে
আমার
কাছে আসলে বিষয়টা স্পষ্ট না যে আসলে তারা কিভাবে, আমি আসলে
আইডিয়া লেভেলে আছে আমি ধরে নিচ্ছি যে হয়তো কনসার্নটা রিয়েল, এটা যদি বলেন গার্জিয়ানের কনসার্নটা রিয়েল এবং মাদ্রাসার যারা এখন যারা আলেম আছেন ওনাদের কনসার্নটা রিয়েল যে আসলে এখানকার ছেলেগুলো বের হয়ে কি করবে। তো এখানে আমি একটু ব্যাপারে আমি কনক্লুশনটা নিয়ে ভাবে যে আই থিঙ্ক কমিশনদের ব্যাপারে যেই আপনি যে প্রয়োজনীয়তা বললেন, এটা অনেকগুলো প্রয়োজনীয়তা বলছেন বা এটা কেন দরকার,
আমি একটা পয়েন্ট বলে এই পয়েন্টটা শেষ করছি, একটা আবেদন বলে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে এখনো পর্যন্ত মনে করি যে কৈ মাদ্রাসাটা হয়তো হচ্ছে নির্দিষ্ট একটা ধারা অথবা নির্দিষ্ট একটা পরিসর, নির্দিষ্ট একটা শ্রেণীর প্রতিষ্ঠান। আমার কাছে মনে হয় যে এই জায়গা থেকে বাইর হয়ে আসা উচিত আমাদের, সম্ভবত প্রত্যেকেরই ধরেন আপনার কৈ মাদ্রাসার নির্দিষ্ট একটা মাদ্রাসার নির্দিষ্ট একটা পরিসর, নির্দিষ্ট একটা চিন্তার সাথে যদি দ্বিমত হয়, আমাদের উচিত হচ্ছে সামাজিক ভাবে ভিন্ন একটা ধারার কৈ মাদ্রাসা সৃষ্টি করা। কারণ যখন হচ্ছে যে ভিন্ন ধারার শক্তিশালী প্রতিষ্ঠান সৃষ্টি হবে এবং যেটা ভালো প্রতিষ্ঠান যদি গড়ে তোলা যায় তাহলে সেখানে কিন্তু ছাত্র যাবে, যেমন হচ্ছে আবুধার মিজবাহ সাহেব এটার একটা ভালো উদাহরণ। তো এখন যদি মানে কৈ মাদ্রাসা আসলে নির্দিষ্ট কিছু লোক নির্দিষ্ট ধারার হাতে সীমাবদ্ধ না, তা আমরা সবাই যদি, আমি যেটা বললাম এটা আসলে সবার কনসার্ন, কৈ মাদ্রাসা পরিচালকদের যেমন কনসার্ন তেমনি হবে অভিভাবকদের কনসার্ন। তো আমার কাছে এই জন্য মনে হয় যে এই ক্ষেত্রে আমাদের সবাই আগায় আসা উচিত যে আমরা যদি মূল কনসেপ্টটা বুঝতে পারি পরবর্তীতে ধরেন আমাদের সবাই আসলে এই ক্ষেত্রে আমরা কাজ করতে পারি। সামান্য ভাবে হলো যে কৈ মাদ্রাসা ধরেন 50-এর দশকে আসলে খুবই সীমিত পরিসর ছিল, 60-70-এর শুরুর দিকে আসলে খুব ব্যাপকভাবে প্রসারিত হয় নাই, 75-এর পর থেকে 90 পর্যন্ত একটা বিশাল প্রসার ঘটছে। এটা কিন্তু তৎকালীন মানুষের সাহায্য সহযোগিতা, বিপুল আলেম ওলামাদের কষ্ট এবং সাধারণ মানুষের কষ্ট সবকিছু মিলা হয়েছে। এখন অধিকাংশ কৈ মাদ্রাসা কিন্তু আসলে নিছক আলেমদের পরিশ্রমে হচ্ছে, এটা আসলে একদম ঠিক না, সাধারণ মানুষের আমরা যাতে দায় নেই, আমরা যদি কনসেপ্টটা বুঝতে পারি যাতে আমরা ধরেন আপনার পাশে একটা মাদ্রাসা হচ্ছে, আমরা যাতে সেখানে যাই, আমরা যাতে সেখানে পরিচালকদের সাথে কথা বলি যে আপনাদের আসলে কি সমস্যা, অথবা ধরেন আমাদের কোনো আইডিয়া আছে, আমাদের কোনো পরিচিত একজন ভাই আছে অথবা তার কোনো পরিচিত কেউ আছে যার একটা কৈ মাদ্রাসা আছে, আমরা তার কাছে সেখানে যাইতে পারি। এখন এখন কিন্তু হচ্ছে আপনার ইভিনিং মাদ্রাসা চালু হয়েছে, সান্ধ্যকালীন মাদ্রাসা চালু
হয়েছে,
নানান জায়গায় চালু। এবং ধরেন আমার কাছে মনে হয় যে কৈ মাদ্রাসায় মানুষদের মানে যারা হচ্ছে জেনারেল লাইনে আছে বা সাধারণ, আমরা যারা কৈ মাদ্রাসা থেকে ফারেক হয়ে গেছি, তারাও যদি ধরেন আমরা চিটাগাং ঘুরতে যাই অথবা কক্সবাজার ঘুরতে যাই, সেখানেও কিন্তু মাদ্রাসা আছে। আমরা যদি হোটেলে স্টে না করে আমরা যদি কৈ মাদ্রাসায় স্টে করি তাহলে সেটাও কিন্তু একটা দিনে পরিবেশের মধ্যে আমরা থাকতেছি। তাহলে আমার কাছে মনে হয় যে মূল কনসেপ্টটা আমি বলছি, এর মধ্য দিয়ে দায়টা আমাদের সবার আসলে এই ক্ষেত্রে চেষ্টা করা উচিত।
আচ্ছা,
এখানে আমার জামিল ভাইকে একটা বড় একটা ইচ্ছে ছিল, সেটা হলো কমি মাদ্রাসার এক্সিস্টিং যে আপনার সিলেবাসটা, হ্যাঁ, এইটার ব্যাপারে আপনি একটু বলবেন যে এটা কি আসলে পারফেকশনের কোন জায়গাটা আছে, এটা কি পরিপূর্ণ কিনা। কারণ আমরা ইসলামের বিষয়টা যেমন দেখি, যে ধরেন ইসলামের বিষয়টা যেমন আখিরাতমুখী বিষয় রয়েছে, আবার সাথে আপনার দুনিয়ার যে জাগতিক বিষয়কেও আমরা স্কিপ করতে পারি না। হ্যাঁ, তো কওমি মাদ্রাসার এক্সিস্টিং যে সিলেবাসটা, সেটা আপনার ওভারঅল ইসলামিক দৃষ্টিকোণ থেকে কতটুকু পরিপূর্ণতার মধ্যে আছে? কারণ এই জিনিসটা এই কারণে বলতেছি যে যেহেতু স্বীকৃতির বিষয়টা চলে আসছে, হ্যাঁ, সামনে এই প্রশ্নটা আসতে পারে যে আসলে সিলেবাসটা কতটুকু পারফেক্ট। আমরা যেহেতু সামাজিক একটা স্বীকৃতি আছে, সমাজে সমাজে আপনার এই প্রতিষ্ঠানগুলোর কন্ট্রিবিউশনটা আসলে ঠিক কোন জায়গায় আছে, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। এই জায়গায় আপনার প্রথম প্রশ্ন হলো যে এক্সিস্টিং সিলেবাসটা আসলে ঠিক কোন অবস্থায় আছে, এবং সামনে যে জিনিসটা উত্থাপন হতে পারে সেই জায়গাটা থেকে এটা আসলে কিভাবে মোকাবেলা করবে।
জি, কওমি মাদ্রাসার যে সিলেবাসটা আছে, বর্তমান সিলেবাস, সেটা কিন্তু আসলে কওমি মাদ্রাসার দেওবন্দের তৈরি করা সিলেবাস না। এই জন্য দেখবেন কওমি মাদ্রাসার কিতাব কিন্তু আসলে 500 বা 700 বছর আগের লেখা। সুতরাং দেওবন্দ যে সিলেবাসটা ফলো করতেছে, সেই সিলেবাসটা আসলে দেওবন্দের নিজের তৈরি না, এটা হচ্ছে ট্রেডিশনাল একটা সিলেবাস। এখন ইসলামী শিক্ষার ক্ষেত্রে আমি যদি স্পষ্টভাবে বলি, সেটা হচ্ছে মাজহাবি আশারি যে ধারা, আশারি যে মাতুরিদি যে ধারা, যেটা আসলে আমাদের অঞ্চলে প্রচারিত, সেই ধারার বেশ সিলেবাসটা কওমি মাদ্রাসায় আছে। পরে কওমি মাদ্রাসা নানান চাপে পড়ে, নানান কিছু কাটছাঁট করছে, সেটা কওমি মাদ্রাসার উচিত হয়নি। মানে এটা আমাদের শিক্ষকরাই বলেন, মানে আগে যে সিলেবাস ছিল সেই পরিপূর্ণ সিলেবাস যদি থাকতো তাহলে ভালো হতো। এখন কথা হচ্ছে যে কিন্তু এখানে কিন্তু আছে, কিন্তু এটা হচ্ছে কওমি মাদ্রাসা আসলে সিলেবাস একটা বড় ধরনের সমস্যা আছে। সেই বড় ধরনের সমস্যাটা হচ্ছে শিক্ষকের সংকট। অর্থাৎ যে কিতাবগুলো আছে সেই কিতাবগুলো কিভাবে পড়াইতে হবে, কতটুকু কোন জায়গায় কোন ব্যাখ্যাটা করতে হবে, সেইটা কওমি মাদ্রাসা অনেক বেশি বিস্তৃত হয়ে যাওয়ার কারণে শিক্ষকদের একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে। তাই মনে করি যে ইসলামী শিক্ষার জন্য কওমি মাদ্রাসায় বর্তমান যে সিলেবাস আছে সেটাই যথেষ্ট, বরং আগে যেগুলো ছিল সেগুলো ফিরে আনা হোক। বরং বড় ধরনের সংকট হচ্ছে আপনার শিক্ষক সংকট। কারণ একটা ব্যক্তি যদি না জানেন, কওমি মাদ্রাসায় আসলে এক একটা সিলসিলা চলে। আপনি ধরেন জেনারেল শিক্ষায় ধরেন আপনি কেমিস্ট্রি পড়বেন, আপনি স্কুলে ক্লাস করেন, আপনি যদি খান একাডেমির প্লেলিস্ট ফুল দেখা ফেলেন, আপনি যদি ধরেন টেস্ট গুলা মানে অনলাইন টেস্ট গুলা গ্রহণ করেন, তাহলে আপনি কিন্তু মোটামুটি বেসিক লেভেলের ফিজিক্স আপনি জেনে ফেলবেন, বেসিক লেভেলের কেমিস্ট্রি আপনি জেনে ফেলবেন। কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা সে টোটালি হচ্ছে সিলসিলা শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ আপনি দেখবেন যে আপনি যদি কিতাবগুলো খুলেন তাহলে দেখবেন কিতাবের মাঝখানে নানান ধরনের লেখা আছে, আমরা যেটাকে বাইনাস তত দুই লাইনের ফাঁকে অথবা পৃষ্ঠার সাইডে, মানে নানান দেখবেন যে ছোট ছোট অক্ষরে নানান কিছু আছে। তো এটা আসলে একটা জীবন্ত শিক্ষা ব্যবস্থা। এটা কিন্তু এমন না যে পূর্বে একটা কিতাব আছে, আমি কিতাবটা আমি আরবি পারি আমি পড়াই দিব, বিষয়টা এরকম না। এটার জন্য আপনার ট্রেন্ড হওয়া জরুরি। তো আমার কাছে ইসলামী যে শিক্ষা, সেই ক্ষেত্রে আমার আশঙ্কার জায়গা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশে যথাযথ পরিমাণ যোগ্য শিক্ষক নেই, এবং যোগ্য শিক্ষক নেই একটা বড় একটা সংকট। আর একটা সংকট হচ্ছে খুব, এটা আমার আসলে বেদনার থেকে বলতেছি, এটা আমার সাথে মানে কওমি মাদ্রাসা যারা তারা একমত হবেন, যে খুব বেশি মনোযোগ দিয়ে খুব বেশি ছাত্রদেরকে ভালোবাসা শিক্ষকতা করাবেন এই পরিমাণটা কমে আসতেছে। আমি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমি যখন ঢাকানগর পড়ি তো তখন এমদাদ সাহেব নামে একজন শিক্ষক ছিলেন, আব্দুল মালিক সাহেবের ছাত্র, খুব ঘনিষ্ঠ ছাত্র। আব্দুল মালিক সাহেব এমন ছাত্র যে আব্দুল মালিক সাহেব তার সাথে দেখা করার জন্য মাঝে মাঝে মাদ্রাসায় আসতেন। তো তিনি আমাদের মানে আমরা যে তালায় ছিলাম সেই তালায় দারুল একামা ছিলেন। দারুল একামা মানে হচ্ছে মানে আমাদের নিয়ন্ত্রক আর কি, 24 ঘন্টা যিনি দেখাশোনা করেন, বা দারুল একামা ঠিক না কিন্তু ওই তালায় যেহেতু থাকতেন তিনি মাঝে মাঝে আমাদেরকে দেখাশোনাটা করতেন। তো মাঝে মাঝে তিনি যখন আসতেন দেখতেন যে আমরা পড়তেছি না অথবা আমরা দুষ্টুমি করতেছি, স্বাভাবিক ভাবে তো বুঝেন সারাক্ষণ তো আসলে 24 ঘন্টা তো আসলে পড়া মানে সম্ভব না, একটু ছাত্রদের দুষ্টামি দুষ্টামি করে তো দেখা যায়। তো অথবা ধরেন কোনো বাংলা নোট একটা ছাত্র পড়তেছে অথবা উর্দু নোট পড়তেছে যেটা তার উচিত না, তো দেখা যায় তো তিনি তার রুমে যে মানে কান্না শুরু করতেন, ছাত্র কি করতেছে, মানে যে এখন এই আবেগটা এই আপনার বেদনাটা আসলে কমে যাচ্ছে। এটা হচ্ছে ইসলামী শিক্ষার ক্ষেত্রে বড় ধরনের সংকট। আর আপনি যে পয়েন্টটা বলছেন, জি,
যেটা ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে ধরুন ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে মোটামুটি যেটা বলছেন যে এটা ওকে আছে এবং আগের গুলো ফিরে আনতে পারলে সেটা আরো বেশি ভালো। মানে আমার যা আমার প্রশ্নের জায়গাটা আরেকটু,
আমি আমি আপনার প্রশ্নটা বুঝছি বুঝছি আমি সেটা বলতেছি এখন, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে কওমি মাদ্রাসা এখনো পর্যন্ত যেভাবে আছে সেটা হচ্ছে যে সে কোনোভাবে টিকে আছে, সে নানান ধরনের চাপ তার নানান বৃদ্ধি ইত্যাদির কারণে এবং অনেকের অমনোযোগিতার কারণে সে এইটাকে পরিপূর্ণভাবে গুছাইতে পারেনি এখনো। এই জন্য আমার কাছে মনে হয় এটা আমি খুবই জোর দিয়ে বলি, সেটা হচ্ছে যে আমাদের জেনারেল যে আপনার এসএসসি অথবা এইচএসসি, কোন কোন সাবজেক্ট এইচএসসি, কোন কোন সাবজেক্ট এসএসসি, কোন কোন সাবজেক্ট মানে 8 পর্যন্ত, এখন অনেক মাদ্রাসাতেই আপনার 8-9 পর্যন্ত জেনারেল সাবজেক্ট গুলো পড়ানো হয়, কোন সাবজেক্ট 5, কোন সাবজেক্ট 8, কিন্তু এগুলো দেখা যায় এগুলো থাকে হচ্ছে আপনার 7 নম্বর 8 নম্বর সাবজেক্ট। তো এই জন্য ওইগুলো খুব, হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে যে সেইগুলোর আসলে কোনো মানে পাঠ্যপুস্তক তৈরি হয়নি। জেনারেল সাবজেক্ট গুলোর কয় মাসের পড়ানোর একটা নির্দিষ্ট ধারা আছে, নির্দিষ্ট নিয়ম আছে, নির্দিষ্ট চাল আছে, কিন্তু এখন জেনারেল বইগুলো যখন আনা হয় তো সেই বইগুলো দিয়ে আসলে কয় মাসের ছাত্র উপকৃত হইতে পারে না, কারণ কয় মাসের শিক্ষা ব্যবস্থার যে ধরন, সেই ধরনের সাথে জেনারেল যে বই সেই বইয়ের ধরন আসলে
প্রপার ইন্টিগ্রেশন হয় নাই, আই থিংক।
জি 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 জি, তো টোটালি আমার কাছে মনে হয় আমি এটার সাথে টোটালি একমত, এবং সেটা হচ্ছে যে এইচএসসি, এসএসসি এবং কোন কোন ক্ষেত্রে 8, কোন 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 8 পর্যন্ত জেনারেল সাবজেক্ট গুলো আসলে আসা উচিত, যেমন বেসিক সায়েন্স আসা উচিত। বেসিক আপনার এখন অনেক মাদ্রাসাতে আপনার বীজগণিত আছে কিন্তু অনেক মাদ্রাসাতে নাই, তো এইসব বিষয়ে এবং ইংরেজিটা ইত্যাদিতে মনোযোগ দেওয়া উচিত, এবং সেই ক্ষেত্রে কোই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পরিসরটা বাড়ানো উচিত। আসলে অনেক কষ্ট হয়ে যায়, আমি যেহেতু পড়ছি আমি জানি যে আপনার মানে 9 বছর 10 বছর আসলে সম্ভব না, সেটা আপনার 14-15 বছরে নিয়ে যাওয়া উচিত। তো সেক্ষেত্রে হয়তো কমায়া টমায়া এবং ভালো শিক্ষক লাগবে, সেক্ষেত্রে আমি আসলে আপনাদের মতো যারা আছেন তাদের আমি মনে করি তারা যদি অগ্রসর হয়ে আসে এবং কই মাদ্রাসার পরিচালক যারা তাদের সাথেও আমার যদি ব্যক্তিগত ভাবে কথা হয় আমি বলবো, অথবা আমার এখন বর্তমানে কথা যদি তারা শুনে থাকেন আমি এখান থেকেও বলবো যে জেনারেল যারা মেধাবী ছাত্র আছে তাদের কে কই মাদ্রাসার শিক্ষা ধারাটা বুঝায়, তাদের হাতে যদি আপনি ধরেন বেসিক সায়েন্সটা উঠায় দেন, আমার কাছে মনে হয় যে কই মাদ্রাসার যে ছাত্রদের যে মনোযোগ, যে আবেগ, আপনি যদি মানে এইটের যে সায়েন্সের বইটা আছে, এইটের সায়েন্সের বই প্লাস আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এরপর হচ্ছে জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি মিলায় যদি আপনি একটা কমপ্লেক্স একটা বই কই মাদ্রাসায় চতুর্থ কি পঞ্চম বর্ষে পড়ান, তাহলে ছাত্ররা বুঝবে এবং সেটা তাদের জন্য উপকার হবে। এবং সেই ক্ষেত্রে ধরেন একটা যেমন এখন এইগুলো আসলে মানে জরুরি, কারণ হচ্ছে যে যেমন ধরেন আপনার মানে ট্রান্সজেন্ডার ইস্যু, ঠিক আছে, অথবা ধরেন আপনার,
হ্যাঁ আপনি এটা পোস্ট লিখছিলেন আই থিংক যে মানে পিওরলি রিলিজিয়াস সায়েন্সের উপরে যদি শুধু নলেজ থাকে তাহলে আপনার এখন যে চ্যালেঞ্জ গুলো আসতেছে সেকুলার ওয়ার্ল্ড থেকে, ইসলামের সাথে সায়েন্সের কনফ্লিক্ট, বা ট্রান্সজেন্ডার জিনিসটা ন্যাচারাল, বা ইভলিউশন জিনিসটা হচ্ছে ফ্যাক্ট, এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার মতো আসলে যথেষ্ট পরিমাণে ইকুইপড না আমাদের মাদ্রাসা, রাইট? এটা একটা
পয়েন্ট থেকে যেটা আসলে সামারিটা আমি যতটুকু মানে বুঝলাম যে কমি মাদ্রাসার এখনকার অবস্থান থেকে আমরা বলতে পারি যে ইসলামিক যে পড়াশোনা বা ধারাটা এটা মোটামুটি স্ট্যান্ডার্ডাইজেশনটা কমপ্লিট হলো, জেনারেল পড়াশোনাটা স্ট্যান্ডার্ডাইজেশনটা হয়নি এখনো। ঠিক এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন চলে আসে, সেটা হলো যেহেতু এই হয় নাই সেটা আমরাও স্বীকার করতেছি এবং ডেফিনেটলি সমাজও বুঝবে, গভর্নমেন্টও বুঝবে, এই জায়গা থেকে আপনার সামনে প্রশ্ন আসতে পারে যে তাহলে সেটা করা হোক, এবং তখন একটা আসলে লজিক্যাল একটা জায়গায় গিয়ে দাঁড়াবে যে মানে আমরা হয়তো মানে অ্যাকসেপ্ট করতে বাধ্য হবো যে সিলেবাসে একটা পরিবর্তন আসা জরুরি, তখন বিষয়টা আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে।
আমার কাছে মানে টোটালি এটা নেতৃত্বের শক্তিশালী ভাবে তারা যদি দাঁড়ায় থাকতে পারেন এই সব সংকট মোকাবেলা করা সম্ভব, আর যদি নেতৃত্ব যদি শক্তিশালী ভাবে দাঁড়ায় না থাকতে পারে তাহলে মানে বর্তমান অবস্থাতেই অনেক, কারণ আমরা তো বলতেছি যে আসলে এক ধরনের অন্তর্ভুক্তি দরকার, এবং সেটা কই মাদ্রাসাগত ভাবে, এটা এটা যাতে অনেকে ভুল না বুঝে, সেটা হচ্ছে যে আপনি যদি জেনারেল সাবজেক্ট গুলো কই মাদ্রাসাতে এনে দেন তাহলে আসলে এখন যেটা চলতেছে সেটা আসলে লাভ হচ্ছে না, কারণ কই মাদ্রাসার ছাত্র এইভাবে করে অভ্যস্ত না। আপনি যদি ধরেন কই মাদ্রাসার নাহভি ইবনে নামে একটা কিতাব আছে মানে প্র্যাকটিক্যাল বই আর কি, এখন আপনি এই বইটা যদি দেখেন এবং জেনারেল যদি আপনি 8 এর সায়েন্স বইটা দেখেন মানে আসলে কই মাদ্রাসার সাথে রিলেট করতে পারবে না, কারণ হচ্ছে যে তারা এইভাবে পড়ে অভ্যস্ত না। আর আরো বিষয় হচ্ছে যে কই মাদ্রাসার ধরেন মানে বেসিক সায়েন্সে যেগুলো পড়া হয় এগুলোর সব না হলেও যদি আমার কাছে মনে হয় 100 ভাগের মধ্যে 15 কি 20 ভাগ কই মাদ্রাসা আমরা নানান পরিভাষার মাধ্যমে পড়ি, কারণ আমরা তো ধরেন মানতেক পড়ি, আমরা অনেক মাদ্রাসা ফালসাফা পড়ি। হ্যাঁ, তো আমরা
ফালসাফা কি ফিলোসফি না ফিলোসফি,
হ্যাঁ ফিলোসফি, হ্যাঁ। তো এখন আমার কাছে মনে হয় যে এটা যেরকম আশঙ্কার বিষয় যে সরকার যেরকম চাপ দিবে এবং সামাজিক ভাবে যেরকম একটা চাপ সৃষ্টি হবে, এখন কয় মাস যদি এটাকে সুযোগ মনে করে, তারা যদি ধরেন এটাকে তারা নিজেরা দায় নিয়ে, তারা নিজেরা দায়িত্ব নিয়ে যে কোনো ধরনের বিকৃতি সৃষ্টি হবে না কই মাদ্রাসার মূল বিষয়গুলো। এই জন্য আমি কিন্তু বলতেছি যে কই মাদ্রাসার উপরে কিন্তু অলরেডি অনেক চাপ আছে। আপনি যদি আলিয়া মাদ্রাসায় দেখেন, আলিয়া মাদ্রাসায় কই মাদ্রাসার সিলেবাস আসলে প্রায় এক এখন। মানে আলিয়া মাদ্রাসায় আমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা আলিয়া মাদ্রাসায় পড়ে তাদেরকে দেখলে আসলে আমার দুঃখ হয় যে তারা আসলে মানে কোনটা পড়বে, এই বই পড়বে নাকি ওই বই পড়বে। তাদের আসলে মানে আমার কাছে মনে হয় নির্যাতন করা হয়, যদি সহজ শব্দ বলি তাদের উপর নির্যাতন করা হয়। এখন কই মাদ্রাসার উপর যদি এই চাপগুলো দেওয়া হয় এবং ধরেন যদি পরবর্তী ভাবে শর্ত করে দেওয়া হয় যে এই সাবজেক্ট গুলোতে ভালো না করলে সে চাকরিতে ঢুকতে না পারবে না, তাহলে কই মাদ্রাসার শিক্ষার মানও কিন্তু কমে যাবে। সুতরাং আমার কাছে মনে হয় টোটালি সামনে, এবং আমি যেটা বললাম এটা টোটালি আমাদের জাতির দায়, আমার দায়, আপনার দায়, সবার দায়। এখন যদি ধরেন আমরা ধরেন কই মাদ্রাসার বর্তমান নেতৃত্ব অথবা বর্তমান নেতৃত্বের একটা অংশ ভুল করলো এবং এর পরবর্তীতে আরেকটা অংশ যারা সঠিক আছে বলে আমরা মনে করি এবং তাদেরকে আমরা সাহায্য করি এবং তারা যদি বিকল্প দিতে পারে, তাহলে কিন্তু মানুষ সেটার দিকে ঝুঁকবে এবং 20 বছর পরে কিন্তু যে অংশটাকে আমরা ভুল করতেছি মনে করতেছি তারা কিন্তু জনগণ তাদেরকে রিজেক্ট করবে। সুতরাং আমি মনে করি যে এই দায়টা সবার এবং আমাদের সবার এই বিষয়ে আসলে ভাবনা ভাবা উচিত। যে ধরেন একটা বুয়েট থেকে একটা ছেলে, আমাদের পরিচিত অনেকেই আছেন যারা ধরেন একটা বুয়েট থেকে একটা ছেলে ধরেন শেষ করছে এবং সে মেধাবী ছাত্র এবং সে দিনের প্রতি তার একটা আবেগ আছে, সে যদি ধরেন কই মাসের কোনো একটা শিক্ষক অথবা কোনো একটা মাদ্রাসার সাথে সময় দিয়ে সে যদি ধরেন একটা মানে সায়েন্সের একটা সিলেবাস তৈরি করলো কই মাসের মেজাজ অনুযায়ী অথবা ধরেন একটা ম্যাথের একটা সিলেবাস তৈরি করলো, তাদের যদি কন্ট্রিবিউশন থাকে এবং কই মাসের পরিচালকরাও যদি সেটা অ্যাকসেপ্ট করে নেন, তাহলে আমার কাছে মনে হয় যে এই সংকট গুলো মানে অতিক্রম করা সহজ। এবং এর সাথে কিন্তু
হ্যাঁ, আমরা আমরা আমাদের আজকে একটু হাতে টাইম কনস্ট্রেন্ট আছে, আমরা সিলেবাসের ডেভেলপমেন্ট বিষয়ে এখানে আলোচনাটা শেষ করব যেহেতু আমাদের হাতে সময় কম। আই থিংক আপনি যদি আপনার মেসেজটাকে সামারি করি, বিষয়টা হচ্ছে এমন যে আপনি এটাকে মনে করেন যে কয় মাদ্রাসার যেই ল্যাকিংস গুলো আছে এটা শুধুমাত্র আমরা যদি রিকভার করতে চাই বা সলিউশন চাই, তাহলে আসলে এটার জেনারেল লাইনে যারা এক্সপার্ট বুয়েট হোক ইঞ্জিনিয়ার হোক হোয়াট এভার ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের এখানে কন্ট্রিবিউট করার জায়গা আছে এক। সেকেন্ড পার্টটা পয়েন্ট সেটা হচ্ছে আপনার, আপনি যেটা মনে করেন এটাই আসলে ফার্স্ট পয়েন্ট হওয়া উচিত যে কয় মাদ্রাসার লিডারশিপের হাতে অনেক কিছু ডিপেন্ড করে যে তারা আসলে এটাকে কোন জায়গায় নিয়ে যেতে পারবেন, রাইট? আমি খুব সংক্ষিপ্ত সামারি করলাম, বাট আমি একটু যেটা পয়েন্ট অফ কনফ্লিক্ট বা পয়েন্ট অফ ইন্টারেস্ট আজকের আজকের টপিকে সেটা হচ্ছে আপনার সনদের সাথে যে পলিটিক্যাল বিষয়টা সেটা নিয়ে আমি আলোচনা করি একটু। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে আপনার এইটা নিয়ে কমিশন সনদের বিষয়টা নিয়ে কিন্তু অনেকদিন ধরে ইয়ে হচ্ছে, আপনার প্রচেষ্টা চলছে সনদটা পাওয়া যাবে, স্বীকৃতিটা পাওয়া যায়। বা 2006 এ অ্যাকচুয়ালি সর্বপ্রথম বিএনপি গভর্নমেন্ট সম্ভবত ফর্মালি একটা ইয়ে করছে যে এটাকে দেওয়া হবে। ওই দিন মাওলানা হারুনিজা সাহেব যিনি আমাদের পডকাস্টে আগে একবার এসেছিলেন, উনি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন যে আসলে 2006 এ একটা গভর্নমেন্টের একটা ডিসিশন ছিল যে এটা দেওয়া হবে। তো উনি একাধিক পোস্টের মতো উনি নাকি আমি যাই না, বাট উনি উনি বোধহয় বলছে যে আসলে নির্বাচনের আগে দিয়ে এই বিষয়টা দেখা যাচ্ছে যে কমিদেরকে কমিশনের বিষয়টা উঠে আসে এবং সরকার গভর্নমেন্টটা পজিটিভ একটা ইমপ্রেশন দেয় হ্যাঁ দিব বা দিয়ে দিচ্ছি বা সামথিং লাইক দিস। এখন আপনি দেখেন এখানে একটা যদি বলি যে আপনার আপনার আপনি যেটা বলেন কমিশন আমাদের দরকার বা এটার প্রয়োজনীয়তা নিয়ে আই থিংক এখানে কোনো ডাউট থাকা উচিত না, ইটস ইটস নট ডিবেটের কোনো বিষয় না যে এটা দরকার। অনেকগুলো প্রবলেম হচ্ছে আমাদের, একটা হচ্ছে লিগ্যাল প্রবলেম, একটা হচ্ছে সোশ্যাল প্রবলেম, একটা হচ্ছে এডুকেশন বা জব সেক্টর প্রবলেম, যে আসলে এটা থাকলে এটা অনেক ইজি করবে, সো ইটস ফাইন, আমরা এটা চাই। কিন্তু দেখা যাচ্ছে গভর্নমেন্ট কিন্তু আসলে অনেস্ট না, গভর্নমেন্ট কিন্তু এটাকে মানে ম্যানিপুলেট করতে যাচ্ছে। গভর্নমেন্ট করতেছে কি যে একটা ভ্যালিড দাবি কমি আলেমদের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে একটা ভ্যালিড দাবি সনদ দাও, ফাইন, ঠিক আছে, গভর্নমেন্ট করতেছে ঠিক নির্বাচনের আগ দিয়ে আইসা হয়তো সে হ্যাঁ দিচ্ছি দিব করতেছে বা একটা মূল ধরাই দিল বা সামথিং লাইক দিস। এবং 2006 এ একটা নির্বাচন হওয়ার সময় ছিল এবং এখন 2017-2018 ঠিক নির্বাচনের আগ দিয়ে আওয়ামী লীগ বা বিএনপি দুজনে কিন্তু হাতে রাখার একটা চেষ্টা করে এই ইস্যুটাকে ধরে। তখন একটা বিষয় চলে আসে যে আসলে এটা কি একটা রাজনীতিবিদদের খেলার পুতুল হয়ে যাচ্ছে এই সনদটা, যে আসলে আমরা যারা চাচ্ছি সেটা কি আমরা আসলে এটা এটা দিয়ে আসলে পাবো কিনা, যদি এটা পলিটিক্যাল মোটিভের উপরে ডিপেন্ডেন্ট হয়। এক, দুই হচ্ছে এটার সাথে বিষয়টা এভাবে চলে আসে যে একটা গভর্নমেন্ট সে কেন এটা নিয়ে খেলতেছে, বিকজ তার কোনো না কোনো একটা ইন্টারেস্ট না থাকলে সেটা নিয়ে হয়তো খেলবে না। এখন এখন গিভেন দ্য সিচুয়েশন, একটা সময় ছিল যে এরশাদ গভর্নমেন্ট, বিএনপি গভর্নমেন্ট বা হোয়াট এভার, পৃথিবীর সব জায়গাতে মানে ইন্টারফারেন্সের ইয়েটা এখন বেড়ে গেছে, একটা সময় ইন্টারফেয়ার করার বিষয় এত ছিল না। এখন মনে করেন যে আপনার আপনার আপনি যেটা বললেন যে ঘরে কয়টা বাচ্চা, এইটা কবে বিয়ে করছি থেকে শুরু করে অনেক ডিটেইল ইনফরমেশন গভর্নমেন্ট রাখতে চায় পৃথিবীর প্রত্যেকটা দেশ, এটা শুধু বাংলাদেশ না। এখন এর কারণটা কি এটা যে প্রত্যেকটা গভর্নমেন্ট সব যতটুকু পারে সে তার কন্ট্রোলটাকে আসলে এস্টাবলিশ করতে চায় সবকিছুর উপরে, ইভেন পার্সোনাল ম্যাটারের উপর, রাইট?
জি
এখন কওমি মাদ্রাসা বা কওমি যে ঘরানাটা, এটা বাংলাদেশ একটা শক্তিশালী একটা গ্রুপ, এটাকে ঠিক নির্বাচনের আগ দিয়ে এসে হঠাৎ করে যখন ইয়েটা দেয়, সনদটা দেওয়া হয়, তখন একটা প্রশ্ন আসে, হোয়াটস দ্য মোটিভ অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট এখানে আসলে এটা কেন করতে যাচ্ছে? প্লাস
জি
আমি বুঝলাম এটা কোনো সন্দেহ উচিত, আমি শেষ করে নিই কোশ্চেনটা,
জি
আমি আপনি আমি জানি আপনি আমার আমি কোন কোশ্চেনটা করবো আপনি জানেন, কিন্তু আমি লিসেনারদের সামনে আর একটু ক্লিয়ার করার জন্য,
জি 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 জি
যখন যখন দেখা যাচ্ছে যে ভ্যালিড দাবিটা নিয়ে আসলে এবং গভর্নমেন্ট এটা দিলে, দেওয়ার পরে কওমি অনেক কেউ কেউ সবার কথা বলতেছি না, বা একটা অংশ যেটা খুব চোখে পড়ছে সেটা হচ্ছে হঠাৎ করে প্রধানমন্ত্রীর মোটামুটি প্রশংসা তো না বন্দনায় চলে গেল, যে না
হুম
শেখ
হুম
হাসিনার মতোই, এবং অনেকে
আমরা আমরা এই প্রশ্নটা যদি আমার কাছে মনে হচ্ছে যে প্রশ্নটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনি যদি ভাগ ভাগ করে করেন
আচ্ছা
তাহলে আমার
আমি 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 এতটুকু বলি, আমি এক কথাই বলি, সেটা হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ডটা বললাম যে এখানে গভর্নমেন্টের কোনো মোটিভ আছে কিনা, যেহেতু প্রত্যেকটা গভর্নমেন্ট
হ্যাঁ
নির্বাচনে
আমার আমার
আসে। হুম
আমার কাছে মনে হয় যে এইভাবে প্রশ্ন করে আপনি উল্টা ভাবে প্রশ্ন করেন যে মানে মোটিভ থাকা সত্ত্বেও, মোটিভ তো অবশ্যই আছে,
হ্যাঁ
মোটিভ থাকা সত্ত্বেও কওমি মাদ্রাসাগুলো আসলে কেন নিল অথবা তাদের অবস্থানটা কি? আমার কাছে মনে হয় যে উল্টা হইলে প্রশ্নটা উল্টা করে হলে ভালো হয়।
না, কওমি মাদ্রাসা যদি নিচ্ছে, এটা কিন্তু আমরা আলোচনা করছি, কওমি মাদ্রাসা নিচ্ছে
না না
ভ্যালিড
না
একটা রিজন আছে,
জি
এটা দরকার, এটা আমাদের দরকার,
জি
এটা আমরা সবাই চাই যে মাদ্রাসার বাইরে উঠে আসুক, রাইট? গভর্নমেন্ট
জি
কেন
জি
এটাকে আসলে খেলতেছে? এবং একটা জিনিস খেয়াল করেন,
ওকে
আমি
জি
আমি আরেকটু অ্যাড করি,
জি
সেটা
জি
হচ্ছে
জি জি জি
যে মাদ্রাসার এই যে যখন এই গভর্নমেন্টটা গভর্নমেন্ট এই জিনিসটা দিল, তখন আল্লামা শফি থেকে শুরু করে অনেকেই খুবই উচ্ছ্বসিত প্রশংসা করলেন গভর্নমেন্টের বা শেখ হাসিনার,
জি
তো তখন একটা প্রশ্ন আসে যে আসলে ইজ ইট জাস্ট অ্যাবাউট আমাদের দাবি দেওয়া মানলাম, নাকি এর থেকে বেশি আসলে আমরা গভর্নমেন্টকে সাপোর্টও দিচ্ছি, গভর্নমেন্টকে প্রশংসা করতেছি,
জি জি জি
2013 এর বিষয় তো চলে আসতেছে, সো এই
জি
জন্য
জি জি
বলতেছি আসলে আমরা একটা ভ্যালিড দাবি নিয়ে যাচ্ছি কোনো সন্দেহ নাই, কিন্তু
জি
এটা কি আসলে রাজনীতিবিদদের রাজনৈতিক চালে পরিণত হচ্ছে কিনা শেষ পর্যন্ত?
আচ্ছা হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে যে আসলে স্বীকৃতি যখন প্রসঙ্গগুলো আসতেছিল, স্বীকৃতি কিন্তু আওয়ামী লীগ সরকার শুরুর থেকে অর্থাৎ 2009-10-11 তখন থেকেই কিন্তু আসলে স্বীকৃতির প্রচেষ্টা একটা শুরু হয়েছিল। তো এখন গত 2-3 বছরে যে একটা নতুন পরিস্থিতি দাঁড়ায় সেটা হচ্ছে যে সরকার স্বীকৃতি দিবেই, মানে বিষয়টা এইভাবে দাঁড়ায় গেছে যে সরকার স্বীকৃতি দিবে, এখন তোমরা কে নিবা মানে কার মাধ্যমে আসবে এটাই হয়েছিল কখন এবং কার মাধ্যমে আসবে সেটাই প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছিল। তো তখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে সরকার তথাকথিত কোড আন কোড যারা হচ্ছে সরকারপন্থী আলেম তাদের মাধ্যমে, তাদের হাত ধরে, আমি নাম বলতেছি না, তাদের মাধ্যমে সরকারের শর্তে স্বীকৃতি আসতেছিল। তো তখন মানে কয় মাসের ভিতরে আহমদ শফি সাহেব সহ কয় মাসের নেতৃবৃন্দ যারা ছিলেন মানে একটা বড় অংশ তাদের মধ্যে এটা মানে তারা এটা দুশ্চিন্তায় পড়ে যান যে যদি সরকার পন্থীদের হাত ধরে, আমি শুরুতে যেটা বললাম সরকার স্বীকৃতি দিবেই, এখন এটা সরকার মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলছিল, এখন যেটা বাকি ছিল সেটা হচ্ছে যে মানে মানে কোন শর্তে আসবে এবং কার হাত ধরে আসবে। এখন যদি ধরেন ভিন্ন কিছু লোকের মাধ্যমে আসতো যাদেরকে কোড আন কোড মানে অনেকেই মানে মূলধারার কই মাদ্রাসার অংশ মনে করেন না, তাদের হাত ধরে যদি আসতো তাহলে সেই ক্ষেত্রে বিপর্যয় ঘটবে এই ধরনের একটা আশঙ্কা ছিল। সুতরাং একটা বড় ধরনের চাপ ছিল এবং এইটা আহমদ শফি সাহেব সহ অধিকাংশ আলেম তারা এই পরিস্থিতিটা বুঝতেছিলেন যে আমরা যদি এখন স্বীকৃতিটা আমরা যদি না নিই, এটা আওয়ামী লীগেরও চাপ ছিল, আওয়ামী লীগের একটা চাল ছিল যে যদি ধরেন আমরা একদিক থেকে এদের হাতে দিয়ে দিচ্ছি দিচ্ছি বলি তাহলে সেই ক্ষেত্রে তাদের উপর একটা চাপ সৃষ্টি হবে, তখন তারা মানে আগে যে একটা অনর অবস্থানে ছিল সেই অনর অবস্থান থেকে সরে আসতে বাধ্য হবে। এখন আসলে কওমি মাদ্রাসার মূল নেতৃত্ব যারা ছিলেন, আমি বাস্তবতার কথা বলতেছি, কোনটা উচিত কোনটা অনুচিত সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না বা এই প্রসঙ্গে হয়তো একটু পরে আসবো, কিন্তু তারা এই একটা বাস্তবতার সামনাসামনি ছিলেন যে তারা যদি স্বীকৃতি না নেন তাহলে ভিন্ন ধারার কিছু লোকের মাধ্যমে স্বীকৃতিটা দিয়ে দেওয়া হবে, এবং তখন একটা অলরেডি ভাগ বিভাজনের পরিকল্পনা তৈরি হয়েছিল যে নির্দিষ্ট কিছু মানে গ্রুপকে স্বীকৃতি দেওয়া হবে, স্বীকৃতি যখন দেওয়া হবে সেখানে সরকারি জব অফার করা হবে, সরকারি জব অফার যখন করা হবে তখন যেগুলো বেসরকারি মাদ্রাসা সেখান থেকে মানে অলরেডি সেখান থেকে মানে সরকারি মাদ্রাসা যেখানে সেখানে যাওয়া শুরু করবে, তো টোটালি একটা বিশৃঙ্খলা এবং বিভক্তি শুরু করে দেওয়ার একটা বড় পরিকল্পনা ছিল। তো এই পরিস্থিতিতে আসলে তারা কি করবেন, তারা কি আসলে মানে সরকারের থেকে স্বীকৃতি গ্রহণ করবেন নাকি ওই বিচ্ছিন্ন গোষ্ঠীদের হাতে স্বীকৃতিটা উঠাই দিবেন, এরকম একটা সমীকরণের সামনে তারা আয়েশা পড়ছিলেন। এই জন্য আসলে এই সময়ে আয়েশা স্বীকৃতিটা নিতে তাদের হয়েছে, তারা নিতে বাধ্য হয়েছেন। আর পাশাপাশি এই কথাটা আমি বলি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশে যে দ্বিদলীয় যে রাজনীতি সেটা এখন কিন্তু মানে অলরেডি শেষ হয়ে গেছে। হ্যাঁ, একদলীয় অনেকটাই হয়ে গেছে, মানে একদলীয় বলতে একটা সরকার অনেক বেশি, একটা দল অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। ফলে একটা সময় পর্যন্ত মানে আপনি যদি কইমাদ স্যার, এটা আমি বারবার লিখি বা বারবার বলি যে কইমাদ স্যার কিন্তু 1990 সালের পর থেকে প্রত্যেকটা সরকারের আমলে কইমাদ কিন্তু রক্ত দিচ্ছে, এবং প্রত্যেকটা সরকারের আমলে আপনার অন্তত 10 জন করে হলেও মারা গেছে প্রত্যেক আমলে, মানে কইমাদ স্যার কর্তৃক যে আন্দোলন গুলো হয়েছে। সুতরাং মানে তখনো পর্যন্ত কইমাদ স্যার একটা ব্যালেন্স মানে রক্ষা করে চলা কইমাসের পক্ষে সম্ভব ছিল, কিন্তু এখন এমন একটা পরিস্থিতিতে ভিন্ন ধারার কিছু লোকের কাছে স্বীকৃতি দিয়ে দেওয়া হবে, এটা যখন প্রবল ভাবে আশঙ্কাটা তৈরি হয়, এবং এটা কিন্তু 1-2 বছরের কথা না বা 1-2 দিনের কথা না, এটা 2-3 বছরের কথা, তখন এগুলো বারবার বৈঠক হয়। আপনার হয়তো মনে আছে যে প্রথমত কিন্তু একটা অংশকে স্বীকৃতি দিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী আপনার অফিস দেওয়া হয় এবং একটা পরিচালনা কমিটি গঠন করা হয়, তখন সব হিসাবের একটা চাপে কিন্তু এগুলো ভেঙে যায় অথবা সেটা মানে আর অগ্রসর হয় না। তো এই ধরনের একটা বড় ধরনের চাপ ছিল, এবং পাশাপাশি হচ্ছে যে যে সমীকরণের ভিতর দিয়ে কইমাদ্রাসা চলতেছিল সেই সমীকরণটা আসলে ভেঙে যাওয়ার কারণে আরেকটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে কইমাদ্রাসার যে লিডারশিপ ছিল 2013-র আগ পর্যন্ত, সেটা মুফতি ফজলুল হক আমিন সাহেব হোক অথবা শাইখুল হাদিস সাহেব হোক, আজিজুল হক সাহেব অথবা চরমনে পিসাব হোক, এরকম বেশ কিছু মানুষ ছিলেন, অথবা খতিব ওবায়দুল হক সাহ, এরপরে হচ্ছে আপনার আরেকজনকে মহিউদ্দিন খান সাহ, এই টোটালি এই নেতৃত্বটা যখন চলে যান তখন একটা শূন্যতা সৃষ্টি হয়। তখন নেতৃত্বে আসেন দুই ধারার লোক, এক হচ্ছে যারা বৃদ্ধ ছিলেন অতীতে রাজনীতি সরাসরিতে রাজনীতিতে সক্রিয় ছিলেন না, যেমন জুনায়দ বাবনগরী সাহ অথবা আহমদ শফি সাহ, পাশাপাশি আরেক ধারা হচ্ছে যারা দ্বিতীয় শ্রেণীর নেতা ছিলেন, মুফতি ফজলুল হক আমিনী সাহেব অথবা আজিজুল হক সাহেব, ওনাদের অধীনে যারা কাজ করতেন তাদের হাতে ক্ষমতা চলে আসে বা তারা আসলে নেতৃত্বে চলে আসেন। এবং তারা আসলে এই একটা পরিস্থিতিতে যখন এই নতুন নেতৃত্বের হাতে পরিচালনা চলে আসে, তারা আসলে সবসময় ভারসাম্যপূর্ণ এবং সবসময় যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা অথবা কোনো ঝুঁকি নিয়ে নেওয়া সেটা তারা পারেননি, এই জন্য তারা সবসময় কোনটা উচিত সেটা গ্রহণ করার জন্য রাজনৈতিক চাপ সৃষ্টি করা, কৌশল অবলম্বন করে ভিন্ন ধারায় যাওয়া সেটা তারা না করে নির্দিষ্ট বাস্তবতায় যখন চাপ সৃষ্টি হয়েছে, বিশেষ করে 2013 সালের পরে, তারা চিন্তা করছেন যে এই বাস্তবতার সামনে আমি কি করতে পারি, আমার সামনে কি কি অপশন আছে, আমি কোন বেস্ট অপশনটা গ্রহণ করতে পারি। তাদের সামনে এই মানে সমীকরণটা চলে আসছে। আগে যেটা হইতো, আগে ধরেন মুফতি ফজলুল হক আমিনী সাহেব অথবা শেখ হাদিস সাহেব, তারা মানে একটা আন্দোলনের ঘোষণা দিতেন, সরকার যখন একটা চাপ সৃষ্টি করত তার কিছুদিন আগে, 2-3 মাস আগে তারা একটা ভিন্ন ধরনের একটা আন্দোলন ঘোষণা দিতেন, তো দেখা যেত যে জিনিসটার মোড় ঘুরে যেত। এখন এর পরবর্তী সময়ে যেটা
মানে ওনারা ময়দানে ওনারাও খেলতেন, দ্যাটস দ্য থিং।
জি জি জি, কিন্তু এখন রাজনৈতিক ভারসাম্য নষ্ট হওয়া, পাশাপাশি হচ্ছে মাত্র নতুন নবীন নেতৃত্ব এবং খুবই প্রবীণ নেতৃত্ব যারা আসতেছেন, জুনায়দ বাবনগরী সাহেব অথবা আহমদ শফি সাহেব, তারা দিনদার আল্লাহওয়ালা মানুষ সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু তাদের রাজনীতিতে অভিজ্ঞতা অনেক বেশি না। এরপরে যারা নতুন নেতৃত্ব যারা উঠে আসতেছেন মানে নবীন যারা, তারাও আসলে মানে অনেক বেশি দিনের অভিজ্ঞ না। তো এই জাতীয় একটা সংকট তৈরি হয়েছে, ফলে তারা যে অনেক বেশি কৌশল করে নানান দিকে যাওয়া,
ওনারা আই থিংক মাচ মোর স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন অনেক সময়, অতটা আসলে পলিটিক্যাল ম্যানুভারিং যেটাকে বলে যে রাজনৈতিক চাল অতটা ওনারা খেলেন না, আই থিংক এটা একটা রিজন হতে পারে। আচ্ছা, আমি যেহেতু
আমি তাদেরকে বলছেন এটা একটা কারণ, কারণ
গতকাল আমি একটা ভিডিও দেখতেছিলাম, সেটা হচ্ছে আপনার কোটা আন্দোলনের যে একটা ছেলে আছে, নেতা ছিল অলমোস্ট, নেতা বা ধরনের সমন্বয়ক নুরু, যাকে আসলে ধরে নিয়ে গেছিল পরে তাকে ছাড়ছে, সে রেগুলার লাইভে এসে কথাবার্তা বলে। তো রিসেন্টলি তো জানেন গভর্নমেন্ট ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস থেকে কোটাটা বাদ দিছে,
জি
তো
জি
গতকাল সে গতকাল বা দু একদিন আগের ভিডিও আই থিঙ্ক, সে ভিডিওতে সেটা কথা বলছিল যে গভর্নমেন্ট যদিও আমাদের পুরোপুরি দাবিটা এক্সিকিউট করে নাই, কিন্তু সে প্রথম প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের যে লেভেলটা ওখান থেকে কোটাটাকে এ করছে। তো আমরা কথাটা ছিল এরকম যে আমরা বিমর্ষ চিত্তে হলেও গভর্নমেন্টকে অভিনন্দন জানাই। এরপরে সে বললো যে আমি বিমর্ষ চিত্ত কেন, কারণ বিমর্ষ চিত্ত এই কারণে যে এটার জন্য অনেক ইয়ে হয়েছে, লাঞ্ছন লাঞ্ছিত হতে হয়েছে বা নিপীড়ন হয়েছে স্টুডেন্টদের উপরে। তো এই যে এই যে একটা ব্যালেন্স করা, আমি আমি নুরুল কথা বলতে
আমার আমার কাছে আমার কাছে মনে হয় যে কবি মাদ্রাসার কথা যদি বলেন, তাহলে কবি মাদ্রাসার নুরুদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে, সহানুভূতি আছে, এবং কবি মাদ্রাসার কোন কোন রাজনৈতিক দল তাদের পক্ষে, কোন কোন মাদ্রাসা তাদের পক্ষে
না, আমি আমি ওই
সেরকম।
ওই আলোচনা যাচ্ছি না।
আমি আমি ওই আলোচনাটা করি,
আচ্ছা শিওর,
সেটা
আচ্ছা
হচ্ছে যে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কবি মাদ্রাসার বিষয়টা অনেক বেশি জটিল। সেখানে ধরেন নুরুদের ক্ষেত্রে কোন আন্তর্জাতিক পলিসি, আন্তর্জাতিক পরিস্থিতি, দেশের নানা ধরনের আপনার মানে গ্রুপ, নানা ধরনের শাখা, তাদের হস্তক্ষেপ এখানে জড়িত ছিল না। সুতরাং আমার কাছে মনে হয় যে দুইটাকে যদি আপনি মিলান, তাইলে
আমি আমি আমি
এটা
আমি
ঠিক যে
আমি
আপনি
কোশ্চেনটা
যদি
করি
এই জায়গায় মিলান।
আমি কোশ্চেনটা করি যদি আপনি মনে করেন যে মিলানো যাবে না, দেন ফাইন, আর যদি বলেন মিলানোর কোনো জায়গা আছে দেন জাস্ট লেট আস নো। যে হ্যাঁ, আমি আমি যে পয়েন্টটা বলতেছি সেটা একটু জাস্ট সিম্পল, খুবই বেসিক সিম্পল, যেটা মানুষ দেখতে চায়, মানুষ কি
জি
দেখতে
জি
চায় সেটা আমি বলতে চাচ্ছি। আমি কিন্তু আসলে আমার পার্সোনাল অপিনিয়ন না, রাদার মানুষের যে
জি জি
ফিলিংটা আমি আনতে চাচ্ছি, বিকজ এখানে
যেগুলো
কিছু
আসলে উড়ে
এলিমেন্ট অফ
আসছে
ট্রুথ
আমাদের
আছে, এখন একটা একটা
অসম্ভব।
ভ্যালিড একটা ক্ষোভের জায়গা আছে যে কেন আসলে এরকম। বলি আপনাকে, সে বলতেছিল
জি
আমি বিমর্ষ চিত্তে হলেও গভর্নমেন্টকে অভিনন্দন জানাই, কারণ গভর্নমেন্ট আমাদের উপর এরকম এরকম করছে, বাট এক্সপেক্ট করে যে গভর্নমেন্ট বাকিগুলো মেনে নিবে।
জি
ভেরি
জি
সিম্পল, সে কোনো আক্রমণও যায় নাই, আবার সে গভর্নমেন্টকে আসলে হাততালিও বাজায় নাই। এখন
হুম হুম
আপনি যে জায়গাটাতে আপত্তি বা যে জায়গাটাতে আসলে মানুষ শকড হচ্ছে, আমি একটু
হুম হুম
মানুষের ইমোশনটা এখানে একটু নাটকীয় ভাবে বলার চেষ্টা করি, সেটা কি টু
জি জি
থাউজেন্ড 13-এ যখন আমরা দেখলাম যে শাহবাগের সেকুলার এক্সট্রিম সেকুলার যারা আসলো তারা রাস্তায়
জি
মোটামুটি কাঁপায় দিল এবং আমাদের মাটির নিচে পা নাই, সরি পায়ের নিচে মাটি নেই, এরকম একটা অবস্থা, তখন
জি
আল্লামা আহমদ শফি হাফিজাউল্লাহ উনি যেই যেই স্টেপটা নিছেন, এটা বাংলাদেশের হিস্ট্রিতে এরকম আসলে নাই। এটা
জি
এটা এটা আমাদেরকে পুরা একটা লাইফ ফিরাই দিছে আমাদের অন্তরের মধ্যে। এভরি ওয়ান
জি
ওয়াজ রেডি টু ফাইট, লাইক কাম দিস ফাইট মিনস রাস্তায় গিয়ে তারা বসে পড়বে, সবাই গেছে ওনার ডাকে, সেকুলার বলেন
জি
মাদ্রাসা ছেলেরা তো গেছেই। তো ওনার কাছ থেকে তখন আমরা যেটা যেই যে দৃঢ়তাটা পাইছিলাম, এখন
জি
দেখা যাচ্ছে যে সনদ পর পর উনি বা ওনার মতো সম্মানিত আলেম যারা আছেন তাদেরকে আমরা এখন
জি
রেসপেক্ট করি। ডেফিনেটলি আমরা একটা ডিসিশনের জন্য আমরা একটা আলেমকে আমরা গুমরাহ বা বাতিল বলতে পারি না, বাট এই জায়গাটাতে আমরা একটা শকড যে উনি তখন যেই দৃঢ়তাটা দেখাচ্ছেন, তখন যে ল্যাঙ্গুয়েজ উনি কথা বলছেন, সনদের বিষয়টা আসার পর ওনারা একেবারে উচ্ছ্বসিত প্রশংসায় ভেসে পড়া, যেটা এটা আমাদের কাছে শক, খুবই
আমি
ফ্রাস্ট্রেটিং। এবং এই যে
আমি 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 এই
নূর এক্সাম্পলটা আমি একটু শেষ করি, নূর এক্সাম্পলটা আনলাম কারণ সে কিন্তু
জি
গভর্নমেন্টকে অভিনন্দন জানাইছে, কিন্তু জানানোর
জি
একটা
জি
ভাষা ছিল, ভাষাটা ছিল সিম্পল যে হ্যাঁ ফাইন উই আর হ্যাপি, বাট তোমরা যা করছো এটার জন্য আমরা বেশ হার্ট। এটা হচ্ছে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে কথা বলা, কিন্তু এখানে
ওকে মানে সেটা
এখানে
সেটা
এখানে
সেটা
এখানে এখানে একেবারে আগ বাড়ায় একটা শেখ হাসিনার প্রশংসা অভিনন্দন জানানো, মানে কংগ্রেচুলেট করা, পুরো একটা
জি জি
বাড়াবাড়ি রকমের একটা একটা এক্সট্রা
জি
কিছু
জি
করে দেখানোর একটা ইয়ে
ওকে
দেখাচ্ছে।
ওকে এই
এখানে
বিষয়টা আমি
এখানে
কয়েকটা,
এখানে সমস্যাটা মানে আমাদের
ওকে আমি
ফিলিংটা খুব
আমি এই
ভালো।
পয়েন্টে কয়েকটা কয়েকটা পয়েন্টে বলি। প্রথমত কথা হচ্ছে যে আমি এই বিষয়ে একমত, এবং আমি বলছি যে হেফাজত তার রাজনৈতিক কারেক্টনেস হারাই, মানে অনেক ক্ষেত্রে মানে কারেক্টনেসটা রাখতে পারতেছে না, এই বিষয়ে আমি একমত। কিন্তু বাকি এই পয়েন্টে আমি একমত যে হেফাজতের আরো বেশি রাজনৈতিক ভাবে কারেক্ট হওয়া উচিত। যে মানে ধরেন শফি, আহমদ শফি সাহেব যে কথা বলছেন, সেই কথাটা আসলে মিডিয়ায় যেভাবে আসছে সেটা আসলে একটা ভুল মেসেজ গেছে। কারণ আপনি যদি রাজনৈতিক ভাবে কারেক্ট না থাকেন, তাহলে অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনি একটা বলতেছেন কিন্তু মানুষ বুঝছে আরেকটা, এই জাতীয় সংকট তৈরি হয়। তো এই জন্য আমার কাছে মনে হয় যে মানে যাদের নেতৃত্বদের, যাদের নেতৃবৃন্দের, যাদের বক্তব্য যাচ্ছে, তারা এই ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। সেটা আমি বলতেছি যে শুধু এমন না, এটা সবাই বলতেছেন, এবং এখন একটা অনেকের মধ্যে সতর্কতা আছে, আসতেছে। প্লাস আমি দুইটা পয়েন্ট এখানে যোগ করি। প্রথমত হচ্ছে যে মানে কবি মাদ্রাসার ভিতরের যে সংকট গুলো অথবা সরকারের দিক থেকে চাপ গুলো, সেগুলো আসলে আরো অনেক বড় এবং হিউজ সেটা, এবং সেইখানে জটিলতা গুলো একটু ভিন্ন। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন নুরুরা যেরকম পাবলিকলি মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে অথবা নানান ধরনের এই ধরনের প্র্যাকটিস গুলোতে অভ্যস্ত, সেখানে আমাদের আলেম ওলামা যারা, মানে বিশেষত আহমদ শফি সাহেবের মতো যারা বয়স্ক, তারা আসলে মিডিয়ায় যে আপনার মানে মিডিয়ার যে ভাষা, মিডিয়ার যে কারেক্ট ভাষা, তারা আসলে এইভাবে ছলচতুরি করে, কৌশল করে বক্তব্য দিতে অভ্যস্ত না। এবং বিশেষত তারা মানে এই কথাগুলো নতুন, যেমন আপনি যদি তেঁতুলের কথাটা বলেন, তেঁতুল তত্ত্বের কথা বলেন, এটা নিয়ে বাংলাদেশে যদি আপনি ভোটাভুটি করেন মূল কনসেপ্ট নিয়ে, আমার কাছে মনে হয় যে 90% মানুষ এই তত্ত্বের, 90-95% মানুষ,
ইচ্ছা করে একটা বাজে একটা ইয়ে করছে।
হ্যাঁ, কিন্তু আপনি উল্টাটা বলেন, উল্টাটা বলেন, এটা যদি উনি যখন এই পরিস্থিতিতে আছেন, উনি তো আসলে মানে কথাটা যদি এইভাবে না বলতেন, ল্যাঙ্গুয়েজটা যদি একটু ভিন্ন ভাবে ইউজ করতেন, তাহলে তো আসলে সংকটটা তৈরি হতো না।
হ্যাঁ, ট্রু।
তো তো আমার কাছে মনে হয় যে ওনার একটা বয়স হয়ে গেছে, অথবা কৈমাসে যারা নেতৃত্বে আছেন তারা অনেক বেশি চাপে আছেন, এটা যেমন সত্য, পাশাপাশি হচ্ছে তাদের মিডিয়ায় তাদের বক্তব্যের ক্ষেত্রে অনেক বেশি অভিজ্ঞতা নেই, তারা আসলে খুব বেশি ঘরোয়া ভাবে কথা বলতে অভ্যস্ত। তারা মনে করেন যে আমি একটা কথা বললো, আমার মূল মেসেজটাই পাঠক বুঝবে, কিন্তু এরা যে কাট করে ভিন্ন ভাবে যাবে, ভিন্ন অর্থ হবে, এবং সেটা নিয়ে তার মধ্যে আবার বিতর্ক সৃষ্টি হবে, এই পরিবেশটার সাথে আসলে তারা, এই নোংরামি বলেন, এই ক্লান্তি বলেন, অথবা এই জগৎ বলেন, এই জগতের সাথে আসলে তারা অভ্যস্ত না। তা আমার কাছে যেটা মনে হয় যে যারা এই ভুলগুলো করছেন, যারা ইচ্ছাকৃত ভাবে করছেন, তারা তো আসলে অবশ্যই নিন্দার যোগ্য, আর যারা অনিচ্ছাকৃত,
এখানটা ব্যাপার হচ্ছে যারা গভর্নমেন্ট পন্থী, সরকার পন্থী, এরা হচ্ছে মনে করেন যে এই সনদের পর খালেদা জিয়ার গাল,
আমি 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 আমি
আপনাকে একটা সাইড, আমাদের
আমি আপনাকে এক দুটো উদাহরণ বলি,
আসুন
আমি আমি এক দুটো উদাহরণ বলি, সেটা হচ্ছে যে ঘটনাগুলো কেমন কেমনে ঘটে আমি বলি। সেটা হচ্ছে গভর্নমেন্টের যে কোনো একজন বড় কর্মকর্তা যান, যে শফি সাহেবের সাথে ধরেন অনেকক্ষণ খুব ভালোভাবে, খুব মানে উনি তো একটা বয়স হয়েছে, ওনার সাথে খুব বিগলিত ভাষায় ধরেন কখনো পাও ধরে, কখনো হাত ধরে, কখনো এটা বলে, এগুলো যখন করে তখন এর মধ্যে দিয়ে তাদের ক্যামেরা রেডি থাকে, তো দেখা যায় যে যখনই উনি একটা কথা বলেন যে কথাটা কিছু দুর্বলতার, তখন কিন্তু জিনিসগুলো মানে তারা ক্যাপচার করে ফেলে। এখানে আমার কাছে মনে হয় যে হাটহাজারিতে যারা আছেন অথবা যারা সামনের সারিতে আছেন, তাদের এই বিষয়ে খুবই সতর্ক থাকা দরকার, যে যখন ক্যামেরা যখন ঢুকতেছে অথবা তারা যখন বক্তব্য দিচ্ছেন, তাদের নিজেরও সৎ হওয়া উচিত যে আমার, আমি সবার কথা বলতেছি আর কি, বাকি শফি সাহেব অথবা ওনাদের যে সততা আছে, নৈতিক জায়গা আছে, এই ব্যাপারে আমার সন্দেহ নেই, কিন্তু বাকি সবার ইন জেনারেল কথা বলতেছি, সেটা হচ্ছে যে সবারই নৈতিক জায়গায় ঠিক থাকা উচিত, এটা যেরকম, পাশাপাশি হচ্ছে মিডিয়া, যেমন শফি সাহেবের ক্ষেত্রে যেটা হয়েছে, আপনারা যদি দেখেন ওনার মাঝে মাঝে দেখেন গেঞ্জি পরা ছবি এসে পড়ে,
হ্যাঁ আপনি লিখছেন ফেসবুকে এটা, হ্যাঁ
হ্যাঁ, তো এখন এই পরিস্থিতিগুলি সৃষ্টি হয় কারণ তারা আসলে মিডিয়ায় এভাবে যে হ্যান্ডেল করতে হয় সেটা আসলে তারা অভ্যস্ত না। তারা মনে করেন যে আমরা একটা কথা বলতেছি, যেমন মানে উনি আমার ছবি হিসাবে যে বক্তব্যটা, এটার মধ্যে উনি বলতেছেন যে কেউ যদি আমাকে আওয়ামী লীগ বলে সে কমবখত, কিন্তু পাশাপাশি উনি এসে বলতেছেন যে স্থানীয় ভাবে আওয়ামী লীগ যেহেতু নানান ভাবে অনেক ক্ষেত্রে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, এটা কিন্তু সরকার হিসেবে না, এটা হচ্ছে যে আপনার স্থানীয় আওয়ামী লীগ যারা, স্থানীয় আওয়ামী লীগ যারা করে, এবং আপনি হয়তো জানেন যে মানে 2013 সালে আসলে অনেক আওয়ামী লীগ, স্থানীয় আওয়ামী লীগ কিন্তু মানে হেফাজতকে সমর্থন করছে এবং মানে নানান জায়গায় আসলে খাওয়াইছে, মানে আসলে ওই ধরনের সমর্থন না থাকলে হেফাজত আসলে মানে মাঠ পর্যায়ে কাজ করতে পারতো না। এবং আমি আপনাকে আরেকটা ঘটনা বলি, মানে পুরান ঢাকার একটা বিশেষ আওয়ামী লীগ নেতা, নাম বলতেছি না, তিনি কয়েকদিন আগে মানে একটা মাহফিল হবে, মাহফিলে তিনি আহমদ ছবি সাহেব, জুনেদ বাবনগরি সাহেব এরকম কয়েকজনকে দাওয়াত দিচ্ছেন, যেই দাওয়াতে তারা জানেন যে এখানে যারা আসতেছেন তারা হয়তো এক দুজন এমন বক্তাকে দাওয়াত দিচ্ছেন যারা হয়তো সরকারের বিরুদ্ধে কথা বলবেন। সুতরাং আমার কাছে মনে হয় যে এই যে আপনার লোকাল লেভেল, লোকাল লেভেলের আওয়ামী লীগের চর্চাটা সম্পূর্ণ ডিফারেন্ট। এখন শফি সাহেবের কথাটা ছিল ওই প্রসঙ্গে যে লোকাল লেভেলের যে আওয়ামী লীগ, এদের সাথে তো অনেকের সাথে আমার সম্পর্ক আছে, এরা তো অনেকে আমার সাথে কাছে আসে, তো ওনার কথাটা ছিল এরকম, কিন্তু ওনার একটা খণ্ডাংশ আসলে প্রচারিত হয়েছে এবং ভুলভাবে প্রচারিত হয়েছে। তো আমার সামারি যদি করি, আমার কাছে মনে হয় তিনটা পয়েন্ট খুব বেশি জরুরি। প্রথমত হচ্ছে যে সবার ইন জেনারেল, শফি সাহেব না অথবা নেতৃত্ব যারা আছে যাদেরকে আমরা শ্রদ্ধা করি, বড় আলেম যারা, তাদের কথা আমি বাদ দিচ্ছি, বাট ইন জেনারেল যারা সাধারণ আছেন, সবার প্রতি আমার মৌলিক বিষয় হচ্ছে সবারই নৈতিক জায়গায় ঠিক থাকতে হবে, কারণ নৈতিক জায়গায় যদি ঠিক না থাকেন তাহলে আসলে আপনার বক্তব্য ভুল বলবেন। পাশাপাশি দ্বিতীয়ত হচ্ছে যে মিডিয়া যে আসলে নানান ধরনের সমস্যা হয়ে উঠে, এই বিষয়ে তাদের আসলে সতর্ক হওয়া উচিত, এবং বিশেষ করে হচ্ছে আন্দোর মহলে কিভাবে মিডিয়া ঢুকা যায়, অথবা ধরেন একজন মানে মুরিদ সাইজা তার কাছে, আওয়ামী লীগের নেতা তার কাছে যাচ্ছে, তখন সেখানে কেন মিডিয়া যায়, একজন মুরিদ যদি যায় তাহলে তার তো কোনো স্বার্থ থাকবে না, সে তো আসলে মানে হ্যাঁ সে কেন ধরেন মানে এই ছবিটা তুলে পরবর্তীতে প্রচার করতেছে, কত মানে এইগুলো নিয়মিত হচ্ছে, এগুলো হচ্ছে মানে হয়তো সামান্য কিছু মিডিয়া আসতেছে, মিডিয়া যদি সব আসতো তাহলে সেক্ষেত্রে দেখা যেত পরিস্থিতিটা হয়তো আরো খোলাটে হয়ে যেত। এই জন্য আমার কাছে মনে হয় সবারই বেশি সতর্ক থাকা উচিত যে মিডিয়া কন্ট্রোল করতে হবে। মিডিয়া যদি আমরা কন্ট্রোল না করতে পারি, সতর্ক কারেক্টনেস ধরে না রাখতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের নিয়ত ঠিক কিন্তু আমাদের বক্তব্য ঠিক না থাকার কারণে জনগণ আসলে
আপনি
ব্যথা পাবে।
আপনি কি এটা মনে করেন যে আসলে কমই তো একটা বিশাল ঘটনা, বাট এটার
জি
এক্সিস্টিং যে সেন্ট্রাল লিডারশিপ এটা
জি
কম্প্রোমাইজ করে নাই?
কম্প্রোমাইজ আসলে কি অর্থে বলবেন? আমি দুইটা কথা বলি
এখানে কম্প্রোমাইজের বিষয়টা
প্রথমত।
এখানে চলে আসে। আমি একটু
জি
একটু
জি জি
মনে করেন 2013 ঘটনাটা না ঘটলে আই থিঙ্ক এটা নিয়ে
জি
কোনো কথাই আসতো না, যেহেতু এদের হাতে এখন একটা আপনি বললেন যে এটা সত্যি যে স্থানীয় পলিটিক্স যেটা লোকাল পলিটিক্সটা অন্যরকম, আর এখন এখানে এখানে যে ইয়েটা হচ্ছে সেটা কিন্তু আপনার সেন্ট্রাল লিডারশিপের সাথে যে বোঝাপড়াটা হচ্ছে, আমি খারাপ
জি
অর্থে
জি
বোঝাপড়া বলতেছি না, যেটা হচ্ছে কিন্তু বোঝাপড়াটা কিন্তু আসলে সেন্ট্রাল ইয়ের সাথে হচ্ছে, যাদের সাথে অ্যাকচুয়ালি
জি
যাদের হাতে অ্যাকচুয়ালি
জি
মাদ্রাসা তাদের রক্তটা এখনো লেগে আছে। সো
জি
এই এই কারণে বিষয়টা আসতেছে, এত বড় একটা বিষয় হয়ে যাওয়ার পরেও হাসি মুখে এদের সাথে বসা ইয়ে করা, আমি বুঝলাম যে পলিটিক্যাল একটা চাল ঠিক আছে, বাট এই যে আমি শুধু আলম আশরাফ সাহেবের কথাটা বাদ দিলাম, ধরলাম যে উনি আসলে আপনার কথাটা ট্রু ডেফিনেটলি আসলে মিডিয়াতে অভ্যস্ত না, বাট এই যে উচ্ছ্বাসের বিষয়টা, বা আমি আরেকটু 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 এখানে বলি, মনে করেন যে মাদ্রাসার আলেম ওলামাদের একটা গ্রুপ, সবাই না অবশ্যই একটা, এরকমও শুনতেছি আজকাল যে আসলে ঠিক আওয়ামী ল্যাঙ্গুয়েজে কথা বলার একটা প্রবণতা এখন চলে আসতেছে, মনে করেন যে সেকুলারিজমের বিষয়ে যখন কথা আসে একটা জেনারেল ছেলেও সেকুলারিজম ভালো বুঝে, আর একজন হয়তো আসে বলতেছে না না সেকুলারিজমকে আমাদের নতুন করে বুঝতে হবে, বা আসলে এটা এটা ব্যাখ্যা সাপেক্ষ, এই যে একটা সেকুলার ল্যাঙ্গুয়েজ কথা বলা, এই সনদ সনদ যখন আসলো তখন শুধু প্রশংসা না, সেকুলার ল্যাঙ্গুয়েজে কথা বলা, জাতিসংগীত জাতিসংগীতের বিষয়ে মনে করেন যে একটা লুজ একটা ফিক নিয়ে আসা যে না এটা আসলে করা যেতে পারে, না এটা তো আসলে ওইটা, না এটা আসলে গান বাজনা, না এই যে কতগুলা ডিসকাশন উঠে আসে তখন কিন্তু মানে এটা খুব ডিফিকাল্ট। আমি আপনার কথার উপরে ভরসা রাখতে চেষ্টা করতেছি, বা আমি চাচ্ছি যে আপনি বলতে জোর দিয়ে যে না আমাদের আলেমরা অপমান করে নাই, ওকে ফাইন, আই লাভ টু বিলিভ দ্যাট, এবং উই অল লাভ টু বিলিভ দ্যাট যে আমাদের আলেমরা এখন ই করে নাই, কিন্তু
আমি 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 এই ব্যাখ্যাটা দিব, আপনি বলেন
বুঝতে পারছেন
এই ব্যাখ্যা আছে
যখন এখানে শুধুমাত্র প্রশংসা ছাড়া আরো কিছু বিষয় চলে আসছে।
আমি 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 সেকেন্ড সেকেন্ড টপিকে পরে আসতেছি, আমি একটা এই এই টপিকে কম্প্রোমাইজ করছেন কি করেন নাই সেটা বিষয়ে একটু কথা বলা দরকার।
আপনি
সেটা
হ্যাঁ
হচ্ছে
বলেন, হ্যাঁ বলেন,
বাংলাদেশে কওমি মাদ্রাসার বর্তমান যে নেতৃত্ব যারা আছেন, আমি তাদের কি উচিত কি উচিত না সেটা আমি বলতেছি না, আমি তাদের মানে চিন্তাটা কি সেটা আমি বলতেছি। তারা এখনই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে, তারা বাংলাদেশ সরকার যে সরকার ব্যবস্থা আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, তারাকে মনে তারা এটাকে মনে করেন হচ্ছে যে ফাসেক ফাসেদ একটা মুসলিম রাষ্ট্র, মানে সরকার ব্যবস্থা না রাষ্ট্র, তো ফাসেক এবং ফাসেদ একটা মুসলিম রাষ্ট্র তারা এভাবে দেখেন, অর্থাৎ এটা পরিপূর্ণ মুসলিম রাষ্ট্র না, আবার পরিপূর্ণ দারুল হার্ব এটা এভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না। সুতরাং এই অবস্থানের প্রেক্ষিতে তারা মানে সম্পূর্ণ এই সরকারের সাথে বা রাষ্ট্রের সাথে সম্পূর্ণ সম্পর্কেও যান না, আবার একবারে যে বিদ্রোহ করে ফেলা তারা এটাও করেন না, এবং বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা আছে তারা এখনো পর্যন্ত একটা বড় অংশ, আমি অনেকের সাথে কথা বলছি, একটা বড় অংশ চান যে বিএনপি আবার ফিরে আসুক, আবার একটা দ্বিদলীয় একটা ব্যবস্থা হোক এবং এর মধ্য দিয়ে মানে চলুক। এটার কারণ হচ্ছে তারা মনে করেন যে বৈশ্বিক মধ্যপ্রাচ্য, বৈশ্বিক যে পরিস্থিতি, আঞ্চলিক যে পরিস্থিতি এবং আমাদের বাংলাদেশের টোটাল মানুষের যে আপনার অবস্থান, সে অবস্থানের প্রেক্ষিতে তারা মনে করেন যে এখনই বড় কোনো পরিবর্তন আসা সম্ভব না, এটা হচ্ছে তাদের মূল অনুমান।
এটা করতে চেষ্টা করলে আসলে লাভ থেকে ক্ষতি বেশি হবে, এরকম
হ্যাঁ ক্ষতি বেশি হবে, মানে এটা তাদের অনুমান।
হ্যাঁ
তো এখন সেই জায়গা থেকে তারা মনে করেন হচ্ছে যে মানে টোটাল
যাব না,
মানে এই জায়গা থেকে আসলে মানে সহজ ভাষায় বলতে গেলে যে এই কম্প্রোমাইজটা জরুরি,
ওরা সরাসরি কনফ্লিক্টে কনফ্লিক্টে যেতে যাচ্ছেন না, তাই তো বিষয়টা কি
সরাসরি কনফ্লিক্টে, সরাসরি কনফ্লিক্টে, কারণ আপনি যখন বলবেন যে কিভাবে 2013 সালের সাথে তারা মানে একটা কম্প্রোমাইজ করতেছে, ব্যাপারটা হচ্ছে যে এখন কম্প্রোমাইজ যদি না করে, আমি বলছি যে অনেকগুলো ঝুঁকি আছে যে আপনার অন্যদের মাধ্যমে স্বীকৃতিটা দিয়ে দিবে। আপনি যদি ডাটা গুলো দেখেন তাহলে দেখবেন যে এটা সত্য, আমি যেটা বলছি সেটা সত্য, কয়েকজন আলেম নির্বাচন করে তাদের মাধ্যমে স্বীকৃতি দেওয়ার একটা প্রসেস কিন্তু চলছে, চলতেছিল এবং খুব ভালোভাবে হুমকি দেওয়া হয়েছে যে তোমরা যদি না নাও আমরা তাদের হাতে দিয়ে দিব এবং তখন তোমাদের মধ্যে একটা ভাঙ্গন সৃষ্টি হবে এবং কই মাসের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এই জাতীয় আসলে ই ছিল। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আচ্ছা এই প্রসঙ্গটা বলি, তো এই ধরনের হুমকির মুখে এবং বর্তমান আলেমদের উপর বিপুল পরিমাণ চাপ, প্রশাসনিক চাপ, স্থানীয় চাপ, রাষ্ট্রীয় চাপ, পাশাপাশি হচ্ছে যে আপনার যেটা বললাম দ্বিদলীয় ব্যবস্থাটা ভেঙে গেছে, ফলে তাদের হাতে অপশন অনেক বেশি ছিল না। অপশন ছিল দুইটা, একটা হচ্ছে সরাসরি বর্তমান রাষ্ট্র ব্যবস্থাকে অস্বীকার করা, যেটা তারা করবেন না, আর সেকেন্ড হচ্ছে যে একটা কম্প্রোমাইজে আসা। আমি আপনি যদি বলেন খুব ভদ্র ভাষায় বলি, এটা আসলে একটা কম্প্রোমাইজ, এটা মানে হয়তো মানে অনেক বড় কম্প্রোমাইজ না, কিন্তু এই কম্প্রোমাইজটা তারা করতে বাধ্য হয়েছেন ওই দুই অনুমানের কারণে, যে তারা এই রাষ্ট্রকে অস্বীকার করবেন না, পাশাপাশি হচ্ছে তারা ভিন্ন কিছু বিচ্ছিন্ন আলেমের হাতে স্বীকৃতিটা যাইতেও দিবেন না। তো এই দুইটা মাঝখানে পড়ে তাদের আসলে এটা গ্রহণ করতে হয়েছে, তারা এটা বাধ্য হয়েছেন।
আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, আমি যেটা বলি সেটা হলো আপনার, আপনি একটা জিনিস ফোকাস করতেছেন, বা আমি এটা আমি এটা এগ্রি করি যে আসলে ওনারা সিনসিয়ার, ওনাদের বিয়ের ব্যাপারে সিনসিয়ার, যে ওনারা আসলে মুসলিমদের ভালোই চান, বা ওনারা যে কম্প্রোমাইজটা করলেন, ধরলাম যে ওনারা ভালো মনে করে কম্প্রোমাইজটা করতেছেন, ফাইন, যে এগ্রি উইথ দ্যাট, আমাদের ওনাদের নিয়তের ব্যাপারে আসলে কোশ্চেন তুলতেছি না আমরা, বাট যেভাবে কোশ্চেন আসছে সেটা হচ্ছে, ওকে ফাইন, আমি ভালো, আমি ভালোটাই চাই, বাট আমি এতটাই সহজ সরল, আমি এতটাই নাইভ যে আমাকে আসলে গভর্নমেন্ট ধোকা দিবে, এরকম হতে পারে, তাই না? যে আসলে কিন্তু পলিটিক্স ইজ অ্যাবাউট সর্ট অফ ডিসেপশন। তো এইখানে একটা বিষয় চলে আসতেছে যে আসলে এটার মাধ্যমে কি গভর্নমেন্ট, দেখেন গভর্নমেন্ট সরাসরি বলবো না যে তোমার আমি সনদ দিবো আর তুমি আমার কথা মতো চলবা, বিষয়টা কিন্তু কখনো এতটা মানে হয় না, খোলাখুলি ভাবে হয় না, বাট এটা টেকনিক্যালি জিনিসটা এরকম হয় যে আমি যার থেকে একটু বেনিফিট নিচ্ছি তার সাথে কথা বলতে গেলে আমার একটু গলাটা কাঁপবে, বিষয়টা তো এরকম হয় আমাদের। তো এটা নিয়ে একটা বিষয় চলে আসতেছে, ঠিক আছে, ভাব তো আমরা সনদ চাইছি, ভালো মনে করে চাইছি, ভালো মনে করে যা করা করছি, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা কি আসলে পারবো আগে সেই স্ট্যান্সটা নিতে, বা কমি আলেমরা পারবেন কিনা সেই এরকম একটা বেনিফিট নেওয়ার পরে, এরকম একটা স্ট্যান্স থাকার পর যেখানে একটু কম্প্রোমাইজড অবস্থায় আমরা আছি।
আমি 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 এই বিষয়ে হয়তো এটা আগামী দিনে যেহেতু রাজনীতি সেই বিষয়ে একটা মন্তব্য করতে চাই, সেটা হচ্ছে যে মানে আওয়ামী লীগের বর্তমান যে পলিসি, বর্তমান সরকার তো আমরা যদি স্বাভাবিকভাবে দেখি যদি আরো 7-8 বছর থাকে, আওয়ামী লীগ আসলে আগে যে ধরনের কওমি মাদ্রাসার আলেমদের যে চরিত্র, তারা কখন আসলে উত্তেজিত হন, কখন তারা রাজনৈতিক ভাবে সক্রিয় হন, কিভাবে তারা মানে মানুষ জোগাড় করেন, কিভাবে তারা কোন জায়গা থেকে বক্তব্য গুলো আসে, এটা সরকার অনেকটা অভ্যস্ত হয়ে গেছে। সুতরাং আমার কাছে যেটা মনে হয়, আওয়ামী লীগ আগামী দিনগুলোতে আগে যেসব কারণে সরাসরি প্রকাশ্যে মানে রাজনৈতিক আন্দোলন গুলো সৃষ্টি হয়েছিল, আওয়ামী লীগ এমন কোন মানে পরিস্থিতির দিকে যাবে না। তারা যদি ধরেন নানা ধরনের চাপ সৃষ্টি করে, সেটা হবে স্লো মোশনে, এবং সেটা আপনার প্রকাশ্যে আন্দোলন সৃষ্টি করার মতো পরিস্থিতি খুব কম সৃষ্টি হবে। আর যদি এরকম সৃষ্টি হয়, তাহলে আমি বলতে পারি সেটা হচ্ছে যে আন্দোলন আবার সৃষ্টি হবে, এবং সেক্ষেত্রে কমি স্বীকৃতি টিকৃতি ইত্যাদি কোনো ধরনের ভূমিকা রাখবে না। বাকি টোটালি আমি বলতে চাই যে আমি আসলে এটা হচ্ছে আমার অনুমান বা এটা আমার আশা, কিন্তু কিন্তু বাকি পুরা বিষয়টা হচ্ছে নেতৃত্বের উপর। আমি এখনো পর্যন্ত যে পরিস্থিতি, আমি অনেকগুলা মানে শর্ত বলছি যে এই শর্তের ভিত্তিতে তারা আসলে নিছেন, বা এই পরিস্থিতির ভিত্তিতে তারা বাধ্য হয়েছেন, উচিত কি অনুচিত সেটা ভিন্ন, কিন্তু এটা তাদের সামনে একমাত্র বাস্তব ছিল।
যদি আমি এক লাইনে করি, ধরেন শেখ জামিল ভাই, সেটা হলো যে ধরেন এই ডিসিশনটার ফলে অথবা এই ডিসিশনের পরে যে রেসপন্সটা আসছে, এটার কারণে কর্মীদের কর্মী অঙ্গনের যে আপনার সংগ্রাম মুখর যে ইতিহাসটা, হ্যাঁ, আপনার অন্যায়ের বিরুদ্ধে, এই জায়গাটা থেকে যদি আমি চিন্তা করি, তাহলে কি আমরা জিনিসটা আগায় গেলাম না পিছিয়ে গেলাম আমাদের মূল টার্গেট থেকে?
আমার কাছে মনে হয় কোনোটাই হয়নি।
আমি যেটা ভাইব পাইছি যে আসলে বাংলাদেশের যারা আলেম যারা আছেন, ওনারা সর্ট অফ কাইন্ড অফ ডিপেন্ডেন্ট দুই দলের এক দলের উপর সবসময় কম বেশি ছিল।
তারা দুই দলের দ্বিদলীয় ব্যবস্থাটাকে, যে আপনার এক ধরনের ভারসাম্যহীনতা, তারা এটাকে ব্যবহার করে, এবং এটা ব্যবহার করে তারা আন্দোলন করে।
হ্যাঁ, যেমন আপনি মনে করেন আওয়ামী লীগ একটা ইসলাম বিরোধী পদক্ষেপ নিচ্ছে, তখন তো ওনারা বিএনপির সাথে অ্যালাই করলেন, বিএনপি করতেছেন তখন তো আওয়ামী লীগের সাথে অ্যালাই করলেন, বিষয়টা কি সেরকম?
ঠিক স্পষ্ট ভাবে বিষয়টা এরকম না, বরং বিষয়টা হচ্ছে যে তারা এমন ভাবে আন্দোলন করে যাতে দেখা যায় যে সরকার এমন একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয় তখন, যে তুমি যদি না দাও তাহলে জনগণ একটু ভিন্ন দিকে ঘুরে যাবে, তখন এই ভোটগুলো কিন্তু তারা পেয়ে যাবে। কারণ সরাসরি এই পর্যন্ত বিএনপি কিন্তু এখনো পর্যন্ত আলেমদের
এন্ড অফ দ্য ডে, তাহলে আমি যদি বলি এখানে আসলে কে শেষ পর্যন্ত লাভবান হয়, যার সাথে ওনারা কিছুটা অ্যালাই করতেছেন বা
সেখানে আওয়ামী লীগ সাহায্য করুক অথবা বিএনপি সাহায্য করুক, কখনোই সেটা দলীয় ভাবে সাহায্য ছিল না, সেটা আপনার ব্যক্তিগত লেভেলে সাহায্য হয়েছে। এবং বিষয়টা এরকম হয়েছে যে ধরেন আপনার 93-94 সালে বিএনপির বিরুদ্ধে কয়েকটা তসলিমা নাসরিন থেকে শুরু করে বেশ কিছু ইস্যুতে আন্দোলন হয়েছে, এবং সেখানে আপনার মনে আছে হয়তো মানে আওয়ামী লীগ কিন্তু 96-97 এর দিকে একটু ধর্মীয় দিকে একটু মুভ নিছে নিছে, কারণ হচ্ছে যে ওই পরিস্থিতিটা একটা তৈরি হয়েছিল। এবং 2001 সালে আপনার মনে আছে কিনা জানি না, 2001 সালে ফতোয়া বিরোধী আন্দোলনের কিন্তু একটা সুফল কিন্তু, হ্যাঁ হ্যাঁ। তো এরপরে হচ্ছে 2011-10 তে যখন ওই যে শিক্ষানীতি বিরোধী যে আন্দোলন হলো 4 এপ্রিল হরতাল, আপনার মনে আছে কিনা জানি না, তো হ্যাঁ, তো সেই ক্ষেত্রেও কিন্তু বিএনপি এই ক্ষেত্রে মানে সাহায্য লাভ করছে। তো টোটালি এবং কোনটার ক্ষেত্রে কিন্তু বিএনপির কোন একটাও কর্মী নামে নাই, অথবা আওয়ামী লীগের একটাও কর্মী নামে নাই, অথবা আওয়ামী লীগ সরাসরি
অনেকে আর্গু করে এটা ঠিক আছে ওনার নামে নাই, আমরা আলেমরাই গেলাম ঠিক আছে, বাট এন্ড অফ দ্য ডে ফ্রুট কি ওদের ঘরে যাচ্ছে না, ফলটা
মানে ফ্রুটটা ওদের ঘরে কিছুটা যাচ্ছে, কিন্তু আলেমদের দাবিও তো পালন হচ্ছে। আপনি যদি 2001 সালের কথা চিন্তা করেন, মানে আলেমদের পারপাস গুলো কিন্তু গত 30 বছরে আলেমরা যে সমস্ত আন্দোলন করছে, অনেক সমালোচনার পরেও যে রক্তগুলো গেছে রক্তের কিন্তু একটা সফলতা আছে। 2013-13 সালের কথা ধরেন, এখানে যদিও ছাপা কিন্তু এরপরে ফল করছে, মানে মানুষের যে পরবর্তীতে ইমোশন সৃষ্টি হয়েছে, মানুষ যে চিন্তা করতে শিখছে, মানে ধরেন শাহবাগের যখন উত্থান ঘটতেছিল তখন কিন্তু মানুষের ইমোশনটা শাহবাগের পক্ষে ছিল, মানুষের লজিক কিন্তু শাহবাগের পক্ষে ছিল। তো হেফাজতের ঘটনার পরে যাই ঘটছে, সফলতা ব্যর্থতা এটা বিচার যেভাবেই আমরা করি, দিন শেষে কিন্তু শাহবাগি যে চিন্তাধারা সেটা কিন্তু আপনার একটা
নাম পরাজিত হয়েছে।
এবং আপনি 2011-10 কথা বলেন, বাংলাদেশে কিন্তু নারী নীতি বাস্তবায়ন হয় নাই, বাংলাদেশে কিন্তু শিক্ষানীতি যেটা ছিল সেটাতেও কিন্তু সরকার নানান সময় নানান ধরনের চেঞ্জ আনতে বাধ্য হয়েছে। 2001 সালে যে আন্দোলন হয়েছে সে আন্দোলন কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার নিজে এটা আইন করছে, এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারই কিন্তু এই ফতোয়া নিষিদ্ধের যে আইন সেটা কিন্তু উদ্ধার করতে বাধ্য হয়েছে। এবং মানে 93-94 কিন্তু আপনার তসলিমা নাসরিন দেশের বাইরে গেছেন, ঠিক আছে। টোটালি মানে এটা ঠিক যে তারা যে একটা সমীকরণ দ্বিদলীয় সমীকরণে রাজনীতি করছেন সেটা এই জন্য যে আমি যখন এক দলকে চাপ দিব তখন আরেক দল এটার যদি উপকারীও হয় সে দেশটা ওদিকে সে এটা মানতে বাধ্য হবে। আওয়ামী লীগ যখন 2001 সালে দাবি মানে নাই বা সমস্যা তৈরি করছে, তো বিএনপি কিন্তু এটার দ্বারা উপকৃত হয়েছে এবং পরবর্তীতে আওয়ামী লীগ কিন্তু এটা বুঝে আওয়ামী লীগ কিন্তু সে আইনটা বাতিল করে দিছে। আমার কাছে মনে হয় যে মানে অন্যরা তার থেকে উপকৃত হচ্ছে, যেমন মানে বায়োলজির মধ্যে একটা কনসেপ্ট আছে যে দুইটা আপনার অর্গানিজমের মধ্যে যদি সম্পর্ক হয় তো সম্পর্কটা তিন ধরনের হয়, এক হচ্ছে যে আপনার কমনসালিজম, আমার ঠিক সব শব্দ মনে আসতেছে না, যে মানে একটা হচ্ছে এরকম
আমি মনে করতে পারছি না, হ্যাঁ বলেন,
তো দুইটা হয়তো উভয় উপকৃত হয় অথবা একজন উপকৃত হয়,
আচ্ছা আচ্ছা বুঝছি,
অপরজনের ক্ষতি হয় না, আর আরেকটা হচ্ছে যে একজনের ক্ষতি হয় আরেকজনের উপকার হয়। তো এটা ঠিক যে মানে আমাদের ইসলামী পক্ষের দাবি কিন্তু সফল হয়েছে, বিষয়টা এরকম না যে এইগুলো আমার কাছে মনে হয় যে খুবই মানে আলেমদের যে আন্দোলনগুলো ছিল এই আন্দোলনগুলোকে মানে ছোট করার প্রবণতা। যদি বলি যে একবার বিএনপি নিয়ে গেছে আরেকবার আওয়ামী লীগ নিয়ে গেছে, এটা ঠিক যে তারা এর থেকে উপকৃত হয়েছে, কিন্তু আপনি দেখেন যে দিন শেষে কি আমাদের দাবিগুলোকে আসলে কিছুটা প্রভাব রাখছে কিনা।
কিন্তু তবুও আমি একটা আর্গুমেন্ট আমি দিই, এটা জাস্ট আর্গুমেন্ট দেওয়ার জন্য না, তবুও যে বলি সেটা হচ্ছে আওয়ামী লীগের পলিটিক্যাল বাধ্যবাধকতা, কিন্তু দেশে কিন্তু সেকুলারাইজেশনটা আসলে সবসময় বাড়তেছে, এটা কিন্তু বন্ধ করা সম্ভব হয়নি। এটা কি আমরা একটা ব্যাখ্যা হিসেবে বলতে পারি যে দেশে এক্সট্রিম লেভেলে সেকুলারাইজেশন প্র্যাকটিস চলতেছে বা হয়ে আসতেছে, এটা আমরা অফ করতে পারতেছি না, এবং কনস্ট্যান্টলি এটা একটা প্রেশার আসতেছে। আপনি এটাকে বলেন ফাহিশা বলেন বা সেকুলার ধ্যান ধারণা বলেন, ন্যাশনালিজমের ইয়েগুলো বলেন, এগুলো কিন্তু আমরা ট্যাকল করতে পারতেছি না, এগুলো বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবসময় কিন্তু এটা বাড়তেছে।
জি, তো মানে প্রথমত কওমি মাদ্রাসা যদি মানে যেটা বললাম পাকিস্তান রাষ্ট্রে যখন হয় তখন অনেকগুলো প্রশ্ন অস্পষ্ট থেকে গেছিল, এখনো পর্যন্ত সে প্রশ্নগুলো অস্পষ্ট, যে আলেমরা কিন্তু কখনো দাবি করেন নাই যে আমরা সব সমস্যার সমাধান করে ফেলছি। তো এখন এটা ঠিক আপনি যেটা বলতেছেন যে পরিস্থিতি ধীরে ধীরে খারাপ দিকে যাচ্ছে, আমার কাছে মনে হয় যে টোটালি এভাবে যদি আমরা বলি তাহলে হয়তো কিছুটা ই থেকে যাবে, মানে এই কথার মধ্যে অসম্পূর্ণতা থেকে যাবে, এই অর্থে
কিছুটা কি বেইনসাফি হয়ে যায়,
না আমি বলতেছি যে অসম্পূর্ণতা থেকে যায়,
আচ্ছা
বেইনসাফি না, অসম্পূর্ণতা সেটা হচ্ছে যে এইটা ঠিক যে টোটালি যদি আপনি বাংলাদেশের টোটাল ব্যবস্থার দিকে তাকান তাইলে সেকুলারাইজেশন বাড়তেছে, কিন্তু সেটা আসলে মানে ঠিক স্থির গতিতে আগাচ্ছে না, এটার মধ্যে একটা ঢেউ আসতেছে। এখন সেই ঢেউটার মধ্যে আসলে কওমি মাদ্রাসার আলেমরা এখনো পর্যন্ত দেশের বিদ্যমান বাস্তবতায় তাদের বেস্টটা করার চেষ্টা করতেছেন, তাদের ব্যর্থতা আছে, তাদের দুর্বলতা আছে, তাদের ত্রুটি আছে, কিন্তু তারা তাদের জায়গা থেকে, আমি টোটাল সমাজের কথা বলতেছি, আমি যেহেতু অনেক দুর্বলতার কথা জানি, অনেক ত্রুটির কথা জানি, অনেক সংকটের কথা জানি, এটা সবাই স্বীকার করবেন, তো এরপরেও টোটাল এজ এ সমাজটা এবং কওমি মাদ্রাসা মানে, তো এই জন্য আমার কাছে মনে হয় যে আমি যখন কওমি মাদ্রাসা শব্দটা বলি এটা আসলে ভুল অর্থ বহন করে। কওমি মাদ্রাসা ধারা যদি বলি তাহলে বোঝা যায় কওমি মাদ্রাসার ছাত্র কওমি মাদ্রাসার শিক্ষক, কিন্তু কওমি মাদ্রাসার ধারা মানে কি শুধুমাত্র কওমি মাদ্রাসার ছাত্র অথবা কওমি মাদ্রাসার শিক্ষক নাকি? কওমি মাদ্রাসার ধারা তো যেই কলেজে শিক্ষক, ধরেন গ্রামে একটা কলেজে পড়ান কিন্তু তিনি নিয়মিত মসজিদে নামাজ পড়েন, নিয়মিত হচ্ছে আপনার ইসলামের প্রতি ভালোবাসা আছে, তাকে কি আপনি মনে করেন না যে সেও এক ধরনের বাংলাদেশের ট্রেডিশনাল ধারার একটা অংশ?
হুম হুম
তো এই টোটাল ধারাটা চেষ্টা করতেছে, তাদের নানান ধরনের ব্যর্থতা আছে, তাদের নানান ধরনের সংকট আছে, এটা শুরু হয়েছে পাকিস্তান আমল থেকে, পাকিস্তানের শুরু থেকে বাংলাদেশ যখন হয়েছে তখনও সংকটগুলোর প্রশ্নগুলোর মীমাংসা হয়নি। এটা হচ্ছে যে যেমন ধরেন রাষ্ট্রের সাথে, যেমন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন, ভারতের কথা বলেন, সেখানে কিন্তু রাষ্ট্রের সাথে ধর্মের কেমন সম্পর্ক হবে সেটা কিন্তু ক্লিয়ার,
হ্যাঁ
কিন্তু ইন্ডিয়া কিন্তু ক্লিয়ার,
মুসলিম ওয়ার্ল্ডে যে আসলে স্পেশালি কলোনাইজেশন হওয়ার পরে বা যখন ইয়ারা চলে গেল, দখলদাররা চলে গেল, ব্রিটিশ বাইরা চলে গেল, তখনই আসলে ইস্যুটা অলওয়েজ দেয়ার যে আসলে আমরা আমরা এখানে সেকুলারিজমটাকে অ্যালাউ কতটুকু করবো। ডেফিনেটলি আমরা তো করতে চান না, বাট যেহেতু এটা একটা রিয়েলিটি এবং ওনারা আসলে পাওয়ার,
আমি 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 এটার সাথে অন্য কিছু যোগ করি, দেখেন এটা যদি বলেন যে এটা মানে খুবই সরলীকরণ হয়ে যাবে যদি বলি এটা নিছকই উপনিবেশবাদের প্রভাব অথবা উপনিবেশবাদের থেকে এটা জন্ম হয়েছে, এটা মানি না, বরং এটার হচ্ছে একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন চলে গেলেন এর থেকে কিয়ামত পর্যন্ত আমরা ধীরে ধীরে আসলে ইসলাম থেকে দূরে সরতে থাকবো, এটারই একটা ধারা। আপনি যদি ইসলামী প্রথম দশক দেখেন, হিজরি প্রথম দশক প্রথম শতকের কথা দেখেন, এই এই সময়ে কিন্তু আলেমরা বড় বড় পাঁচটা বিদ্রোহ করছেন, বড় বড় সাহাবী কিন্তু ইন্তেকাল করছেন, কেন করছেন? কারণ তারা কিন্তু দেখতেছিলেন যে তারা যে আদর্শিক এবং দৃষ্টান্ত নবী ইসলাম যে কোরআন এবং সুন্নার ভিত্তিতে যে সমাজটা রেখে গেছিলেন, যে রাষ্ট্রটা রেখে গেছিলেন, সেটা কিন্তু মানে সম্পূর্ণভাবে ঠিক থাকতেছিল না, আস্তে আস্তে কিন্তু দূরে সরে যাচ্ছিল, এই জন্যই কিন্তু তারা বিদ্রোহ করছেন। সুতরাং সংকটটা কিন্তু ওই সময় থেকে শুরু হয়েছে, এবং আমি বলি এইটা হচ্ছে নবী ইসলাম এক জায়গায় একটা হাদিসে বলছেন যে আমি এই উম্মতকে বহির মানে বাহিরের শত্রুদের আক্রমণ থেকে এই উম্মত নিশ্চিন্ন হবে না, এটা আমি মানে স্বীকৃতি দিতে পারি, এই ভবিষ্যৎবাণী করতে পারি, কিন্তু নিজেদের মধ্যে অন্তর্কুন্দলে, নিজেদের ভালো খারাপ মানুষের অন্তর্কুন্দলে এই উম্মতের ক্ষতি হবে না, এই নিশ্চিতি এটা আল্লাহরই ছিল আর কি, হ্যাঁ গ্যারান্টি আমি দিব না। এটার মধ্যে সবসময় এক ধরনের ক্রাইসিস থাকবে, একটা ভালো থাকবে আর একটা খারাপ থাকবে, ভালোটাও হয়তো মুসলমান, খারাপটাও মুসলমান, দুইটাই মুসলমান, কেউ হচ্ছে ভালো মুসলমান, কেউ হচ্ছে খারাপ মুসলমান, এই দুই অংশের মধ্যে কন্টিনিউয়াসলি আপনার একটা ক্রাইসিস থাকবে। এই ক্রাইসিস যখন হবে তখন দুইটা অংশ হয়ে যাবে, একটা হচ্ছে জাবরিয়া আর একটা হচ্ছে খারিজি। জাবরিয়া যারা বলবে হচ্ছে রাষ্ট্রে যা হোক হোক আমরা ঘরের ভিতরে ইসলাম পালন করি, আর খারিজিরা বলবে যে হচ্ছে যেহেতু আজকে আমি একটা দাবি করছি সেটা পালন হয় নাই, সুতরাং সব বাদ দিয়া আমার গতকালকারটা কেন পালন হইলো না, এই জন্য আমার আজকের নতুন কৌশল নিয়ে অবাধ, আমি সমাজ থেকে, সমাজ রাষ্ট্র সবকিছু থেকে বিদ্রোহ ঘোষণা করলাম, আমি নতুন একটু অগ্রসর হব না। তো এখন এর মাঝামাঝি ধারায় হচ্ছে আপনার আলেম সমাজ সবসময় চলার চেষ্টা করতেন। এখানে আলেম সমাজের প্রতি একটা সমালোচনা আছে এবং আমি মনে করি সেটা অনেক ক্ষেত্রে সত্য, সেটা হচ্ছে আলেম সমাজ করিবু মিনাল জাবরিয়া, অর্থাৎ আলেম সমাজ হচ্ছে জাবরিয়াদের নিকটবর্তী, কারণ কি অর্থাৎ মানে সবাই আসলে নিজেদেরকে মধ্যপন্থী হিসেবে দাবি করে, কিন্তু দিন শেষে তো আসলে মধ্যপন্থা বলতে কিছু না, আপনি যে কোনো একটা দিকে আসলে ঝুঁকা থাকবেন, হয়তো খুরুজি খারিজির দিকে ঝুঁকা থাকবেন অথবা জাবরিয়ার দিকে ঝুঁকা থাকবেন। তো ইসলামী ইতিহাসে এটা গত 100-200 বছরের কথা না, অথবা নিছকই বাংলাদেশের কথা না, নিছকই পাকিস্তানের কথা না, নিছকই ভারতের কথা না, এটা ইসলামী ইতিহাসে সবসময় আলেমদের মধ্যে, এটা আমার কথাও না, এটা একটা মানে পূর্বের আলেমদের কথা, পূর্বের স্কলারদের কথা, আমি নির্দিষ্ট নামটা মনে আসতেছে না, তাদের বক্তব্য হচ্ছে যে আলেমরা, সংখ্যাগরিষ্ঠ আলেমরা জাবরিয়াদের নিকটবর্তী হবেন। কারণ কি? কারণ মানে যেহেতু বারবার বিদ্রোহ হচ্ছে, বারবার চেষ্টা হচ্ছে এবং ব্যর্থতা আসতেছে, কিছু সফলতা আসতেছে, তো এর মধ্যে দিয়ে একটু পিছু টান চলে আসে। এর মধ্যে দিয়ে আলেমদের মধ্যে মূল কনসার্ন থাকে আমরা কিভাবে হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে মিনিমাম লেভেলে হইলেও আমরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো টিকায় সমাজের ধর্মটা টিকায় রাখতে পারি। যেমন আপনি আমার এই যে ইতিহাসের এই গতিটা বোঝা জরুরি, যে এই গতিটা নিছকই এখন থেকে শুরু হয়নি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরের থেকে শুরু হয়েছে, বিশেষ করে খেলাফতের রাশিদার শেষ থেকে সম্পূর্ণভাবে শুরু হয়ে গেছে। সেটা একটা বাতেল আছে, বাতেল বলতে মুসলমান বাতেল আর কি, যারা হচ্ছে ফাসেক ফাসেক ফুসাক ফুজ্জার, আরেকটা হচ্ছে ওলামা এবং যারা হচ্ছে রব্বানি গিন এবং যারা হচ্ছে আপনার তাওহিদের পক্ষে, যারা হচ্ছে যে আপনার সত্যের পক্ষে, যারা হকের পক্ষে। দুইটা ধারা ছিল, দুইটা ধারা নিয়মিত সংঘর্ষ হয়েছে এবং ইতিহাসের ইতিহাস বলে যে একটা বড় সময়ে আলেম সমাজ অথবা বিদ্রোহী অংশ কিন্তু পরাজিত হয়েছে, কিন্তু পরাজিত হওয়া সত্ত্বেও সমাজের মধ্যে তাদের প্রভাব কিন্তু কখনোই মানে ধীরে ধীরে নানান সময় কমছে, আলেম সমাজে নানান সময় বিতর্কিত নানান ধরনের ভূমিকা ছিল, কিন্তু এভাবে আসলে ইতিহাসটা বিকশিত হয়েছে। ইতিহাস আসলে থাইমা থাকে না, ইতিহাসটা এইভাবে বিকশিত হয়, একবার বিদ্রোহ হয়, একবার আপনার সংঘর্ষ সৃষ্টি হয়, পরবর্তীতে আবার এর থেকে কিছুটা পিছনে সরে আসা হয়, সেখানে দুইটা ধারার সৃষ্টি হয়, একটা জাবরিয়া সৃষ্টি হয় আর একটা হচ্ছে আপনার খারেজি সৃষ্টি হয়। সে জাবরিয়া এবং খারেজির মধ্য থেকে মধ্যপন্থী যে দল, সে আবার ধরেন একটা পরবর্তী যে টাইম পিরিয়ড, পরবর্তী টাইম পিরিয়ডে সে যে আবার বিদ্রোহ করে, এটাই হচ্ছে যে কন্টিনিউয়াস প্রসেস। আমি মনে করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যৎবাণী এটাই ছিল এবং আমাদের দায়িত্ব হচ্ছে সব সময় যেটা বাস্তবতা, সেই বাস্তবতা অনুযায়ী আমাদের সামর্থ্য অনুযায়ী হকের পক্ষে থাকা। এই হচ্ছে খোলাসা কথা। জি
আচ্ছা ঠিক আছে, তাহলে আসলে আমাদের টপিক আজকে আরো অনেকগুলো ছিল, বাট আমরা ইনশাআল্লাহ যদি নেক্সট কখনো সময় হয় আমরা হয়তো এই টপিক নিয়ে আবার কথা বলবো, কারণ এটা নিয়ে আসলে আরো অনেক ইমোশন, আরো অনেক অভিযোগ, আরো অনেকগুলা ডাইমেনশন আছে, বাট আজকে পসিবল হচ্ছে না। তো আজকে আমরা এখানে শেষ করতেছি। ইফতিখার জামিল ভাইকে জাযাকাল্লাহ খায় আমাদের প্রোগ্রামে অনেক সময় দেওয়ার জন্য,
আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে এইভাবে কথা বল, আর আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমি আসলে খুব গুছিয়ে কথা বলি না, অথবা
আপনার একটা পরিচয় দেওয়া হয় না, সেটা হচ্ছে আপনি কিন্তু সাংবাদিক এবং আমি কথা যে বলতেছেন আমি কিন্তু আরো শিওর হইতেছে আপনি আসলে সাংবাদিক। আপনার একটা পরিচয় দেওয়া হয় না, সেটা হচ্ছে আপনি fateh24.com পোর্টালের নির্বাহী সম্পাদক, রাইট?
মানে আসলে এটা সাংবাদিকটা হচ্ছে যে একটা মানে বাস্তবতার সম্মুখীন হয়ে ওকে, কিন্তু বাকি আমার মূল পরিচয় হচ্ছে আমি তালেবি আলম এবং আমার সাংবাদিকতাটা হচ্ছে এটার পার্ট। আপনি যখন বলতেছেন যে একজন মাওলানা এবং সাংবাদিক দুইটা শাখা না, আসলে আমি আসলে আমার মূল পরিচয়টা হচ্ছে আমি তালেবে আলম একজন এবং সেই তালেবে আলমের অংশ হিসাবে আমার সক্রিয়তার অংশ হিসাবে আসলে সাংবাদিকতা। সাংবাদিকতা একটা ভাষা, পরে আমার আমার কাছে মূল জিনিসটা হচ্ছে যে আমি যদি জুম্মার ধরেন খুতবা দিই অথবা কোনো জায়গায় ওয়াচ করি, সেটাও আমার কাছে যেমন সাংবাদিকতাটা আসলে আমার কাছে সেই।
আলহামদুলিল্লাহ।
আর
হ্যাঁ আর কিছু
আমি আসলে এই এই দুঃখটা প্রকাশ করতে চাই যে আসলে আমি খুব বুঝে কথা বলতে পারি
না। না আমার মনে হয় এটা 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 এটার মার্কিংটা আমার হাতে দেন, এটা মানুষের কাছে দেন, আপনারা আপনারা নিজের ব্যাপারে বলেন
না না এটা
আলহামদুলিল্লাহ কথা ভেরি ক্লিয়ার। আমার মনে হয় আপনি বেশ গুছায় চিন্তা করতে পারেন, আর যে গুছায় চিন্তা করতে পারে সে গুছায় ডেলিভার করতে পারে। সো আই থিঙ্ক আমাদের অডিয়েন্স যারা তারা আপনার মেসেজটা পাইছে, রাইট রং সেটা আরেকটা বিবেচনা, বাট আই থিঙ্ক মেসেজটা পাইছে। বাট আমাদের আরো অনেক কথা বলার ইচ্ছা ছিল, সম্ভব ইনশাল্লাহ আপনাকে আমরা নেক্সট আবার ডাকার ইচ্ছা রাখি আমাদের পডকাস্টে, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের যারা লিসেনার ভাই বোন আছেন তাদেরকে আমাদের পডকাস্টের সাথে থাকার জন্য অনুরোধ। আমাদের ফেসবুক পেজ facebook.com/thedimuslimglass এবং আমাদের ওয়েবসাইট www.thedimuslimglass.com। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ, আবার ধন্যবাদ জানাচ্ছি ইফতেখার জামিলকে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম।